This track was downloaded from FusionBD.com.
কালো জাদু অদ্ভুত এক জিনিস, কঠিন বাস্তবতার মাঝেও অনেক বেশি অন্ধকার একটা দিক। কালো জাদুর কোনো ব্যাখ্যা কি আসলে কারো জানা আছে? আসলে কি কালো জাদুর মধ্য দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়? জানতে হলে শুনুন কুয়াশা। আজ রাত 11টার খবরের পর
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সাথে আছি আমি শারমিন, এবং প্রতিবারের মতন রয়েছে প্রথম ঘন্টায় চমৎকার গল্প, একটি ক্লাসিক, বিখ্যাত ক্লাসিক, আর তারপরের ঘন্টা রয়েছে কুয়াশার মূল কাহিনী। আর যারা আমাকে লিখতে চান, আমার সঙ্গে আছেন, প্লিজ লিখতে থাকুন আমাকে যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আর এখন জানিয়ে দেব ফ্রেন্ডস, এই চিলিং কোল্ডে থাকছে একটা থ্রিলিং অফার গ্রামীণ ফোন স্টার কাস্টমারদের জন্য। দেশের নির্ধারিত গ্রামীণ ফোন সেন্টারগুলোতে স্যামসাং এর হাই এন্ড স্মার্টফোন আর ট্যাবে পাওয়া যাবে 17,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। স্টক লিমিটেড, তাই ফুরিয়ে যাওয়ার আগেই পছন্দের স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনতে চলে আসুন কাছের গ্রামীণ ফোন সেন্টারে। আরো ডিটেইল জানতে ভিজিট করুন www.graminphone.com এই ঠিকানায়। আর ইতিমধ্যে জয়েন করেও ফেলেছে সোমিয়া, আছে প্রথমেই কক্সবাজার থেকে লিখেছে, হাউ আর ইউ আপি, আই লাভ ইউ, আমার মাদ্রাসার ফ্রেন্ড অমি হাবিবা আজ কুয়াশা শুনবে, প্লিজ আপু ওদেরকে থ্যাংকস জানাও। আমি সবাইকে থ্যাংকস জানাতে চাই যারা আমার সঙ্গে আছেন বা আছো এবং থাকছো দুটো পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ইনক্লুডিং এই মুহূর্তে যাদের দুটো নাম বলা হলো। নিপু লিখেছে, শনি রাখরা থেকে, শারমিন আপু আজকের মূল গল্পটা কি ভয়ঙ্কর হবে? একটু অপেক্ষা করো, দেখো না কি হয়। আমি যদি আগে থেকে বলে দিই তাহলে কি করে হবে? আর ইসমাইল লিখেছে, ইসমাইল সদাগর ফ্রম কচুয়া থেকে, হাই আপু কেমন আছো? আপি তোমাকে আমার জিএফ সুমি শুনছে, খুব ভালো কথা। আর কবিরউদ্দিন জানিয়েছে, জানতে চেয়েছে আমি কেমন আছি ঢাকা থেকে, আমি ভালো আছি। মুফরাত চিটাগং থেকে লিখে পাঠিয়েছে, শারমিন আপু কেমন আছো? সকাল থেকে কুয়াশা শোনার জন্য বসে আছি, থ্যাংক ইউ সো মাচ। রাজকন্যা রাজপ্রাসাদ থেকে লিখেছে, হ্যালো আপি জান, আমি আর রিয়া পরিত্যক্ত, আচ্ছা অনেক কষ্ট করে পড়তে হলো, পরিত্যক্ত একটি বাড়ির ছাদে বসে শীত এবং কুয়াশা উপভোগ করছি। আচ্ছা এটা কোন কুয়াশা? এর মধ্যে বলে, শীতের মধ্যে বললে বোঝা যাবে না, দুটো কুয়াশা আছে, একটা হচ্ছে এবিসির কুয়াশা, এবিসি রেডিওর কুয়াশা, আর একটা হচ্ছে শীতের যে কুয়াশা থাকে সেটা। আপু তুমি আমার টেক্সট পড়নি কেন? মায়া চিং মারমা কাপ্তাই থেকে, যে পড়ে দিলাম। টুনটুনি পাখি লিখেছে, কুয়াশা আমার আশাতে আজ, আশাতে আজকে দুটা বিউটিফুল স্টোরির আশা নিয়ে শুয়ে শুয়ে কান পেতেছে এবিসিতে তারারাম পামে, তোমার ভয়েসটা আমার কাছে টকঝাল মিষ্টি লাগে, অনেক ধন্যবাদ। আরো লিখেছে মোহাম্মদ আরিফ নসিদি থেকে, শামিন আপু আপনি কেমন আছেন? কুয়াশা, প্রেম রোগ এবং তারা রামপাম আমি শুনি, আমার ভালো লাগে, অনেক ধন্যবাদ সে কারণে আপনাকে। আর আশরাফ লিখেছে, কারণ ওই লৌহ কপাট গানটা কুয়াশার পরে বাজিয়ে। আর সপ্ত লিখেছে রামপুরা থেকে, আবার শামিন আপুর কুয়াশা শুরু হলো, এক্স্যাক্টলি। হাই আপু, ইটস ইমন, আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে ইমন। আর লিখেছে তুমি খুব মিষ্টি, কেমন আছো? নাম নেই। ডেঞ্জার জয় লিখেছে মিরপুর পল্লবী থেকে, আপু কেমন আছেন? আমি ভালো আছি। তো ঠিক আছে, শুরু করি আজকে কুয়াশার প্রথম কাহিনী। আজকে খুব বিখ্যাত একজন লেখকের একটি গল্প রয়েছে, হলুদ পড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটি, এটা পড়ে শোনাবে সেতু। এই মুহূর্তে আমরা এই গল্পটি শুনছি, তারপরে ফিরে আসব আবারও গল্পের বাকি অংশ নিয়ে, অর্থাৎ মাঝখানে ছোট্ট একটা বিরতি, তারপর আবার বাকি অংশে ফিরে আসব। আর আমাকে লিখবার ঠিকানা আরো একবার জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে পাঠাতে হবে।
সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝ বয়সী জোয়ান মত্ত পুরুষ এবং ১৬-১৭ বছরের একটি রোগা ভীরু মেয়ে। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহু কাল থেকে দাঁড়িয়ে আছে। জায়গাটি ফাঁকা, বন জঙ্গলের আবরু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আট চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাত। চারিদিকে হইচই পড়ে গেল, কিন্তু লোকে খুব বিস্মিত হল না। বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের ১০টা গায়ের লোক প্রত্যাশা করেছিল, অনেকে কামনাও করেছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটি খুন হওয়া নিয়ে হইচই হল কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গৃহস্থ ঘরে সাধারণ ঘর আমি, গায়ের লোকের চোখের সামনে আর ১০টি মেয়ের মতো বড় হয়েছে, বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করবার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিমাণের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাশুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? ২০-৩০ বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি, যখন হলো পরপর একেবারে দুটো খুন হয়ে গেল, তার একটি পুরুষ অপরটি যুবতী নারী। দুটো খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করবার জন্য প্রাণ সকলেরই ছটফট করে, কিন্তু বলয় চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিলেন তাও গায়ের কেউই মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। ৪০ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোজার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো,
৫০ টাকা রিওয়ার্ড ঘোষণা করছি, কাকাকে যারা অমন মার মেরেছে তারপর তাদের যদি ফাঁসি কাছে ঝুলোতে না পারি।
চশমার কাছের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগল। ঠিক ২১ দিন গায়ে বাস করবার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পুপকর্ণ তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগল। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে পড়ে দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেন গুমড়ে গুমড়ে কাঁদে। দামিনী আওয়াজ করতে লাগল সেই রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুল মাস্টারি করে, গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে ৭ বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সাথে ৪৭ খানা বই নিয়ে লাইব্রেরি, ৭ জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি, এইসব আরম্ভ করেছিল। গিয়েও একটা মেয়েকে বিয়ে করে ২ বছর ৪টি ছেলে মেয়ের জন্ম হওয়া এখন অনেকটা ঝিমিয়ে গেছে সে। লাইব্রেরির বইয়ের সংখ্যা ৩০০তে উঠে থেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে, চাঁদা কেউ দেয় না, তবে ২-৪ জন পড়া বই আর একবার পড়বার জন্য মাঝে মাঝে চায়। বছরে ২-৩ বার তরুণ সমিতির মিটিং হয়। ৪ আনা ৮ আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল,
শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার, আমি চিকিৎসা করতে পারি। তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না।
বুড়ো পঙ্কজ ঘোষাল বালাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন,
ডাক্তার ডাক্তার কি হবে, তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও।
গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞেস করল,
কুঞ্জ কত নেয়?
ধীরেন বলল,
ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ অন্য কিছু নয়, লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নাকি?
নবীন আমতামতা করে বলল,
এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয়।
বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকেই আনতেন লোক পাঠালো নবীন। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল।
ভর সাজিয়ে ভর করেছেন, সহজে ছাড়বেন না।
এটা বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বললেন,
তবে ছাড়তেই হবে, শেষ তাক, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না।
ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। বীরবীর করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলোচুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনী না রইলে বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো,
রাও বাছা ধন রাও, এখন হয়েছে কি, মজা চিটি এর পা হচ্ছে তোমায়, দাঁড়াও।
ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই, গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না।
তুমি কি পাগল হয়ে গেছো নবীন?
তুমি চুপ করো।
উঠানে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুবই কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়? মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করবার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্কর এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল। এক পা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিকে ভরে যায়। দামিনীর আর্তনাদ ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিঃস্পন্দন হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলুঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল।
কেতুই বল, কেতুই
আমি শুভ্রা গো, শুভ্রা
সাধুর্য বাড়ির শুভ্রা, যে খুন হয়েছে।
নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল,
ব্যাপার বুঝলেন কর্তা?
কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল বলাই খুড়ো তাকে খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বের হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও তাকে আর কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সে সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোফদারি। এসে দাঁড়িয়েই সারের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল। কুঞ্জের আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়ে দিয়ে বলল,
দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব, তুই খুন করেছিস।
কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদা মশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল। পেট করে তার বাহুতে সুই ফুটিয়ে গায়ে ঝুঁকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতর ভাবে বলল, কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তী নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রার তিন দিন আগেই বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে, আর কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতির যোগাযোগ ঘটলে পথভোলা পথিকের ঘর তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল গুঞ্জগুনির। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর উপায় ছিল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করবার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠের রোদ তখন চারদিকে ছড়িয়ে আছে, বর্ষার পরিস্ফুট গাছে আর আগাছার জঙ্গল যেন পার্থিব জীবনে ছড়াছড়ি। বাড়ির পেছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফল। তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়েব গল্পগুজব শুনিয়ে গেল, আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হওয়ার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগল, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদে তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়, অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল,
চুপ, যা মনে হোক তোমার, আমায় কিছুই বলবে না, বুঝছো? খবরদার একদম।
স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল। কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন, বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগল সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফিস করছে। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগল, চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতে হেডমাস্টার ডেকে পাঠালেন।
তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন।
1 মাসের ছুটি?
মথুর বাবু এইমাত্র বলে গেলেন আজ থেকে ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই।
মথুর বাবু স্কুলের সেক্রেটারি, মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকিয়ে লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা বা অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়াল। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তো তাকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করবার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে, দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন, এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবু সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, দুর্বল শরীর বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠানে বেরিয়ে গেল। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল,
কে কে ওখানে কে?
শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উঠিপুরি করে কাছে ছুটে এসে সে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করল,
কোথায় কে, কোনখানে?
বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো,
আমি মাস্টার বাবু, বাঁশ কাটছি।
তোকে বাঁশ কাটতে বলেছে কে?
শান্তি বলল,
আমি বলেছি। খেন্তি পিসি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না।
সন্ধ্যার আগেই শান্তি আজকাল রান্নাবাড়া আর ঘর কন্যার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলেমেয়েদেরও ঘরের মধ্যে আজকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকা হাসপাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলেমেয়েদের আলাপ শুনে।
ছোট পিসি ভূত হয়েছে।
ভূত নয়, পেতনি। বেটা ছেলে ভূত হয়।
ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে। কাল প্রথম রাতে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ায় পুপ্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এইখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনদের কলাপাগান। সেনদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল।
তুমি কি আর ঘাটের দিকে যাবে?
শান্তি জিজ্ঞেস করল।
না।
তবে বাঁশটা পেতে দাও।
বাঁশ পাতাতে হবে না।
শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল।
তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল।
ওগিয়ে
শোবার ঘর আর রান্নাঘরের ভিজের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে, অশরীরে কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে উঠে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে থেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হল। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দীপ জ্বেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকল। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না, এটোকাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময় সম্পন্ন হয়ে যায়।
ঘরে আসবে না?
না, আমি ঘরে আসবো না।
তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি, দু তিনটি তারা দেখা দিয়েছে, আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতদের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে, রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ করে দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে গেল। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে।
বাঁশটা সরিয়ে দাও।
ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি?
ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও।
বাঁশ ডিঙোতে পারছে না, মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ ছেড়া তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জ এলো। তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ায় খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানিকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে সে জিজ্ঞেস করল,
কে তুই, বল কে তুই?
ধীরেন ভয়ঙ্কর গলায় বলল,
আমি বলাই চক্রবর্তী। শুভ্রাকে আমি খুন করেছি।
বন্ধুরা, এতক্ষণ শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদ পোড়া, যেটা পড়ে শোনালো সেতু। আর আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও FM 89.2 এর সাথে আছি শারমিন, আর সাথে আছে অনেক বন্ধু যারা অনেক SMS পাঠিয়েছেন, ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন আমাকে। অসীম লিখেছে, আপু তুমি কিভাবে এত সুন্দর কথা বলো, কথা বলার রহস্য কি বলবে, তোমার কথা বলার কণ্ঠে আমি এটা কেমন শব্দ বাক্য হলো, মুগ্ধ। শনিবার তোমার শো শুনে বাকিটা আসেনি। আমি আমার কথা বলে রহস্যটা কি, রহস্যটা হচ্ছে কুয়াশা। রুদ্র সাহা হাতিয়া থেকে, হ্যালো আপু কেমন আছেন, আমিও একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, ও মাই গড। আচ্ছা আজকে দেখি কি আছে কুয়াশাতে। আর এটাকে লিখেছে শারমিন, আপু কেমন আছো, আপু আমার SMS পড়ছো না কেন, আমি কাহিনী অবশ্যই আজকের কাহিনী, সরি আজকের কাহিনী এসেছে, আমি কাহিনী ভয়াবহ হবে। এম মোহাম্মদ তানজিমুল ইসলাম, তানজিম হজরতপুর, এটা কি অগ্রদিগুণ বাজার, এটা কোথায় আমি জানি না। আচ্ছা রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আপু আমি আমার নাম্বার পাঠালাম, প্লিজ কল মি, আমি রেখে দিলাম নাম্বারটা। কৃষ্ণা লিখেছে গাজীপুর থেকে, ঘুম পাচ্ছে কি করি, ঘুম পেলে ঘুমিয়ে যাও, কিছু করবার নেই, ঘুম পেলে ঘুমোতে হয়। শাহালুম চিটাগং হাটহাজারি থেকে, বোহাটহাজারি বোর্ড স্কুল থেকে লিখে পাঠিয়েছে, আপু মনে হয় চক্রবর্তীকে মারার জন্য শুভ্রা সাহায্য করেছিল, তাই বলে চক্রবর্তী শুভ্রাকে মারল। গল্পের মধ্যে বেশ নিমগ্ন হয়ে গিয়েছিল, অনেক ধন্যবাদ। আর কে, রুদ্র সাহারটা পড়েছি, পারভিন, এটা কি পারভিন হোসেন নাকি, আচ্ছা লিখেছে আপু কেমন আছো, আজকে আমার লাভ শাপলার জন্মদিন। পারভেজ, পারভেজ পারভিন না, আপনি কি লিখেছেন, তুমি তাকে বলে দাও শুভ জন্মদিন। আচ্ছা আমি বলে দিচ্ছি, কি নাম, শাপলা, শুভ জন্মদিন শাপলা। শুভ্র উত্তরা থেকে, হ্যালো শারমিন আপু কেমন আছো, আপনি স্টোরিটা খুবই সুন্দর, খুব ভয় করছে, অনেক ধন্যবাদ, আরো ভয় আছে সামনে, অপেক্ষায় থাকো। শব্দ লিখেছে ফ্রম রামপুরা থেকে, আপু আমি সরি তোমার বার্থডেতে উইশ করতে পারিনি, কারণ তখন আমার টেস্ট চলছিল, তাই এখন কালো জাদুর দিনে উইশ করলাম, অনেক থ্যাংকস বিলেটেড উইশেস এর জন্য। আর হবিট ফ্যানদের জন্য দারুণ খবর, গ্রামীণ ফোন নিয়ে এলো দ্য হবিট সিরিজ এর ফাইনাল শোডাউন, দ্য ব্যাটল অব দ্য ফাইভ আর্মিজ এট ব্লকবাস্টার সিনেমাস। এক্সাইটমেন্ট আরো বাড়াতে সাথে থাকছে ফার্স্ট এভার বন্ধু গ্যারেজ মিডল আর্থ কার্নিভাল অন 26-27 ডিসেম্বর, যেখানে থাকবে কোসপ্লে, মুভি শো আর অনেক কিছু, শুধুমাত্র বন্ধু গ্যারেজ মেম্বারদের জন্য। ফ্রি টিকিটের জন্য আজই সাইন আপ করুন www.bondhugaraj.club আর ভিজিট করুন বন্ধু গ্যারেজ ফেসবুক পেজ। Hurry up, the tickets are limited. সুতরাং খুব জলদি করতে হবে টিকিটের জন্য, বুকিং এর জন্য। তো ঠিক আছে, আমরা এখন ছোট্ট বিরতি নেব, রাত 12টার খবর শুনো, তারপরে ফিরে আসছি কুয়াশার মূল কাহিনী নিয়ে। সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 নম্বরে। আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায় সবাইকে, আর সাথে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। বন্ধুরা এটা হচ্ছে আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস মাথায় এলে বা মনে আসলে, ডিসেম্বর মাস যখনই চলে আসে ডিসেম্বর মাসের কথা, তখন কয়েকটা শব্দই মনে হয়, স্বাধীনতা, বিজয়, মুক্তিযুদ্ধ। এই প্রজন্মের যারা আছে, তারা মুক্তিযুদ্ধের কথা শুনেছে, কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্যাপকভাবে জানতে, বা সেই সময় যেসব পরিবারের থেকে মানুষজন মুক্তিযুদ্ধে গিয়েছিল সেসব গল্প, অনেক কিছুই কিন্তু আমাদের জানা নেই বা অনেকেই জানেন না। তো সেই সবাইকে জানাবার জন্য এবিসি রেডিও আয়োজন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের গল্প, গান আর স্মৃতি নিয়ে বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে দেখিয়ে দাও বাংলাদেশ। আর এই আয়োজনটি চলবে বিজয়ের মাসে প্রতিদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত, এই মাসটা পুরো মাসটাই আছে। আর মুক্তিযোদ্ধা পরিবারের একেবারে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি আরো একটি জিনিস করা হয়েছে, আর একটি ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে যারা শুনছেন শ্রোতাদের জন্য, তাদের নিজের লেখা, সুর করা এবং নিজের গাওয়া দেশের গান পাঠাতে হবে, এবং একটা কন্টেস্ট হচ্ছে, এবং সেই কন্টেস্টের মধ্যে সেরা পাঁচটি গান বেছে নেওয়া হবে, তারপর পুরস্কার দেওয়া হবে, তার নাম হচ্ছে তোমার গানে দেখিয়ে দাও। তাই এক্ষুনি গান পাঠিয়ে দাও এবিসির কার্যালয়ে বা আমাদের এবিসির অফিসে, আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি। এবিসির ঠিকানা প্রথমটা হচ্ছে এবিসির ঠিকানা, আরো দুটো পদ্ধতি আছে, আগে এবিসির ঠিকানাটা বলি, এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার প্রথমে, তারপর এবিসি রেডিও সেকেন্ড ফ্লোর 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকা, অথবা এবিসির ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে তার ইনবক্সে পাঠানো যেতে পারে, আর ইমেল অ্যাড্রেস আছে সেখানেও ইমেল করে পাঠানো যেতে পারে। আমি ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি স্পেলিং করে, ABCGAAN গান অর্থাৎ abcgan@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। চলে ওঠো আপন শক্তিতে রবি। তো ঠিক আছে, চলে যাব কুয়াশার মূল কাহিনী শুনতে আজকে। আর আজকের মূল কাহিনীতে যাবার আগে জানিয়ে দিচ্ছি এই গল্পের প্রতিটি চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের উদ্দেশ্য কখনোই কোন ধর্ম, বর্ণ, জাতি বা ঐতিহাসিক স্থান কিংবা আইনগত কোন বিষয়বস্তুকে আঘাত দেওয়া নয়। কোন জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে বা কোন ঘটনার সাথে যদি কোনো মিল থেকে থাকে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। তার জন্য গল্পের লেখক বা নাট্যরূপদাতা এবং ABC পরিবারের কেউ দায়ী থাকবে না। সুতরাং শুরু করে দিচ্ছি আজকের কাহিনী। প্রথম শুনব, এখন শুনব, অর্থাৎ প্রথমে এখন শুনব প্রথম পর্ব, তারপরে ফিরে আসবো, সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221। আর যে শর্মিন আছে আপনার সাথে ABC রেডিও 90.2। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অমিত, বয়স খুব একটা বেশি না, মাত্র 20, কিন্তু কৌতূহলের দিক থেকে এখন পর্যন্ত যেন শিশু। ভূত প্রেত কালো জাদু থেকে শুরু করে অপ্রাকৃতিক ব্যাপারে সব চাইতে বেশি আগ্রহ তার। গল্পের বই থেকে শুরু করে ভূতের ছবি, অপ্রাকৃতিক সবকিছুতে সমান আগ্রহ তার। ঘরের মধ্যে এইসব জিনিস নিয়ে অনেক কথা হয়েছে। অমিতের মা করুণা রায় অনেকবার বলেছেন এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি না করতে, কিন্তু কে শোনে কার কথা। আজও সে একটি বই পড়ছে, বইয়ের নাম ভূত সমাজ বিলুপ্ত। অমিতকে বই পড়তে দেখে অমিতের ছোট বোন ছোঁয়া আসলো। ছোঁয়া আর অমিতের বয়সের খুব একটা পার্থক্য নেই। ছোঁয়া এবার SSC দেবে, তবে ছোঁয়াও তার ভাইয়ের মতো বই পড়তে খুব পছন্দ করে। তবে ছোঁয়ার সাথে অমিতের পার্থক্য হচ্ছে, অমিত যেমন ভূত প্রেত নিয়ে গবেষণা করে, ছোঁয়া তেমনটা করে না।
দাদা, কি বই পড়ছিস?
কি বই পড়ছি তা জেনে তোর কাজ কি? যা গিয়ে লেখাপড়া কর, কাজ নাই খেয়ে দে, আমি কি করছি তা নিয়ে মাথা ঘামাতে আসছে। সামনে না তোর SSC পরীক্ষা।
দাদা, তোর সমস্যা কি বলতো? আমার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? আর আমার SSC পরীক্ষা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তোমার মতো পচা স্টুডেন্ট না। আমি পড়ি কিংবা না পড়ি আমার রেজাল্ট এমনিতেই ভালো হবে।
ওভার কনফিডেন্ট মাস্ট বি ফলেন, এত বেশি ওভার কনফিডেন্স ভালো না।
আমাকে এগুলো শোনাতে এসো না। আর তোমার হাতে বই দেখে হঠাৎ করেই মনে হলো আমার কাছে নতুন একটা বই আছে, পড়লে তোমার মাথা হ্যাং হয়ে যাবে।
কি বই?
সেটা তোমার না জানলেও চলবে, তবে সেখানে মরা লাশ নিয়ে চমৎকার একটা গল্প আছে। সেখানে একজন একটা লাশের সাথে গল্প করে।
ওগুলো কমন গল্প, এরকম অনেক পড়েছি।
তোমাকে আরো একটা তথ্য দিতে পারি, যদি তুমি শুনতে চাও তাহলেই বলবো।
এই বল না, কি তথ্য?
তথ্যটা হচ্ছে, আমার এক বান্ধবী এক কালো জাদু করে এমন এক সাধকের সাথে যোগাযোগ করেছে।
সিরিয়াসলি? কালো জাদু মানে ঠিক কি বুঝাচ্ছিস? কালো জাদু কিন্তু অনেক রকম আছে, তুই অবশ্য সবটা বুঝবিও না। যাই হোক, তারপরে বল, ওই লোক থাকে কোথায় রে?
ওই লোক কই থাকে তা আমি কি করে বলবো, আমি কি দেখা করেছি নাকি?
প্লিজ তোর বান্ধবীর থেকে আমাকে জানা না, আমি তার সাথে দেখা করতে চাই।
ইস, আমার খেয়ে দে কাজ নাই যে কালো জাদুকরের খবর নিব। ও ভালো কথা, আমার পরীক্ষা, আমি কেন এগুলো খোঁজ নিয়ে সময় নষ্ট করতে যাব? আমার তো নিজের বই নিয়ে ব্যস্ত থাকা উচিত, তাই না দাদা?
অকারণে এরকম ভনিতা করিস না তো। সত্যি করে বল, ওই লোককে কোথায় পেয়েছে?
দাদা, তো অস্থির হবার কিছু নাই, প্রতি এলাকাতে এরকম লোকজন কিছু না কিছু থাকে, খোঁজ খবর নাও তাহলে পেয়ে যাবে।
হয়েছে, আমাকে আর উপদেশ দিতে হবে না, যা সামনে থেকে যা। কি করতে হবে না হবে তা আমি ভালো করেই জানি।
তুমি আর কি করতে পারবে, করো, ভূত নিয়ে গবেষণা করো, গবেষণা ছাড়া আর কি বা তোমার করার আছে বলো।
যা সামনে থেকে যা, তোর সাথে কথা বলতেই বিরক্ত লাগছে।
হুম, যাচ্ছি।
কালো জাদু, অদ্ভুত এক জিনিস, কঠিন বাস্তবতার মাঝেও অনেক বেশি অন্ধকার একটা দিক। কালো জাদুর কোনো ব্যাখ্যা কি আসলেই কারো জানা আছে? একজন মানুষকে বশ করা থেকে শুরু করে বান মারা, টোটকা কিংবা কারো বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলা, আসলে কি কালো জাদুর মধ্য দিয়ে এসব করা সম্ভব? কৌতূহল থেকে সবার মনে এরকম প্রশ্ন আসতেই পারে। ঠিক এমনটাই হল অমিতের সাথে। অমিত যে একটু অতি প্রাকৃত প্রেমিক তা তার কলেজের সব বন্ধুরাই জানে। তার মতে একটু পাগল হচ্ছে তার সবচাইতে কাছের বন্ধু নিবিড়। কলেজে নিবিড় আর অমিত প্রায় বসে আজগুবি সব প্ল্যান করে, তবে সেই প্ল্যানগুলো কখনোই ঠিকমতো কার্যকর হয় না, প্ল্যানগুলো কেবল প্ল্যানই থেকে যায়। আজও এরকম একটা প্ল্যান করা হচ্ছে, তবে সেটা আসলেই কার্যকর করা সম্ভব হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
তাহলে তুই কি বলিস, প্ল্যানটা ঠিকমতো কাজ করবে?
মনে হয় না কাজ করবে। এর আগেও তো কত প্ল্যান করলি, একটাও কি কাজ করছে? কোনটাই করে নাই, অকারণে যত সব প্ল্যান প্রোগ্রাম।
আহা, বুঝতে পারছিস না কেন, এটার সাথে আগেরগুলো মেলাচ্ছিস কেন? আগেরগুলো তো নর্মাল প্ল্যান ছিল, আর তাছাড়া আমাদের HSC পরীক্ষার পর তো এমনিতেও হাতে তেমন কোনো কাজ থাকবে না, তাই না? ইচ্ছে করলেই প্ল্যানটা সাকসেস করা যাবে।
এখনো বেশ দেরি আছে অমিত, আগে পরীক্ষা শেষ হোক, তারপর দেখা যাবে।
দেখ, পরীক্ষা শেষ হলে পরে দেখলে তো চলবে না, প্ল্যান যা করছি তা আগে থেকেই করতে হবে। তুই আগে বল আমার আইডিয়াটা ভালো লেগেছে কিনা।
আইডিয়া খারাপ না, কিন্তু আইডিয়া অনুযায়ী কাজ করাটাই ঝামেলা। যাই হোক, দেখা যাক কি করা যায়।
আচ্ছা, ভালো কথা, কালো জাদু নিয়ে তোর কাছে কোনো বই আছে?
ছিল মনে হয়, বাসায় খুঁজে দেখতে হবে। একবার তো মা ওই বই দেখে চিৎকার চেঁচামেচি করে ঘর বাড়ি উঠে ফেলেছিল, এখন আছে কিনা তা বাসায় খুঁজে দেখতে হবে।
বাসায় খুঁজে পেলে আমাকে একটু জানাইস দোস্ত।
ঠিক আছে জনাব।
কিশোর থেকে তরুণ হবার বয়সটা সত্যি খুব অদ্ভুত। এই সময়টাতে মাথায় কত রকম যে বুদ্ধি আসে তার আসলেই কোনো ঠিক ঠিকানা নেই। অমিত আর নিবিড়ের মাথাতেও এরকম উদ্ভট একটা বুদ্ধি এসেছে, যদিও এখনো তারা কারোর সাথেই কোনো কিছু শেয়ার করেনি। আপাতত এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলবে না বলেই ঠিক করেছে তারা। তবে অমিতের মাথায় কালো জাদুর ব্যাপারটা বেশ ভালোভাবেই গেঁথে গেছে। অদ্ভুত কোনো কারণে এই ব্যাপারটা তাকে বেশ আকর্ষণ করে, কিন্তু আসলে কিভাবে যে একজন কালো জাদুকরকে সে খুঁজে পাবে সেটাই তার মাথায় আসছে না। ছোঁয়া তার ছোট বোন হলেও সে যে পরিমাণ ফাজিল হয়েছে সে জীবনেও অমিতকে হেল্প করবে না। তবুও অমিত ছোঁয়া থেকে এই ব্যাপারে কিছু জানা যায় কিনা সেই চেষ্টা করে দেখল।
এই ছোঁয়া, একটু সাহায্য করতে পারবি?
তুমি আমার কাছে সাহায্য চাচ্ছ? সত্যি অবাক করছি, বলো কি করতে হবে।
তেমন স্পেশাল কিছু না, একটা ব্যাপারে কিছু জিনিস জানার দরকার।
কি জিনিস?
না মানে, তোর একটা বান্ধবীর কথা আমাকে বলেছিলি না, তার থেকে ওই কি যেন কালো জাদুকরের কথা সেদিন বলছিলি, তার ঠিকানাটা একটু এনে দিবি?
ও, শান্তার কথা বলছো? তা এভাবে বলতে হয় নাকি? সেদিন মেজাজ খারাপ করে দিয়েছিল তাই বলেছিলাম হেল্প করব না। যাই হোক, এটা আর এমন কি, ওর সাথে দেখা হলেই ওর কাছ থেকে জেনে নেব। কিন্তু দাদা, তুমি কালো জাদুকর দিয়ে কি করবে, প্রেমে প্রেমে পড়েছে নাকি?
অনেক বেশি পাকনা তুই, এত বেশি কথা বলিস কেন রে?
বেশি কথা কই বললাম, ছেলেরা মেয়েদের প্রেমে পড়বে এটাই তো স্বাভাবিক।
এই বয়সে এমন পাকনা পাকনা কথা আমার সামনে এগুলো নিয়ে আর কথা বলবি না, যত দিন যাচ্ছে তত বেশি বেয়াদব হচ্ছিস।
আজীব ব্যাপার, এখানে বেয়াদবের কি আছে? আর তাছাড়া তোমার যদি কালো জাদুকরের কাছে যেতে হয়, তোমাকে তো কোনো একটা সমস্যার কথা বলতে হবে, তখন তুমি তাকে কি সমস্যা বলবে?
সমস্যা? কিসের সমস্যা বলতে হবে?
আরে দাদা, কেন বুঝতে পারছো না, কালো জাদু মানুষ কেন করে? কোন একটা উদ্দেশ্য তো অবশ্যই থাকে। যেমন অনেকে কালো জাদু করে মনের মানুষকে বশ করার জন্য, আবার অনেকে তার শত্রুকে বান মারার জন্য, এগুলো তো তুমি জানোই।
আমি কালো জাদুকরকে কি সমস্যা বলবো সেটা আমি চিন্তা করে বের করে নিব, তুই এখন আমাকে ঠিকানাটা ম্যানেজ করে দে।
ওকে বাবা ওকে, একদম চিন্তা করো না, তুমি ঠিকানা পেয়ে যাবে, শান্তার সাথে দেখা হলেই আমি জেনে নিব।
থ্যাঙ্কস।
অদ্ভুত একটা জিনিস খেলা করছে অমিতের ভেতর, মাথার ভেতর থেকে যেন কালো জাদুর ব্যাপারটা কোনোভাবেই সরাতে পারছে না সে। কৌতূহল এত বেশি কাজ করছে যে ঠিক মতো ঘুমোতে পর্যন্ত পারছে না অমিত। তবে মজার বিষয় হচ্ছে, তার ছোট বোন ছোঁয়া এক কালো জাদুকরের ঠিকানা সত্যি সত্যি তাকে এনে দিয়েছে। তবে সেখানে সে একা যাবে না, নিবিড় বলেছে নিবিড়কে অবশ্যই নিয়ে যেতে হবে। অবশ্যই তো অমিতের তেমন কোনো সমস্যাও নেই, নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে, এটাই বা কম কি। বই পড়ে কিংবা মুভি দেখে জানার আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা দিন ঠিক করে সেদিনের সন্ধ্যায় অমিত আর নিবিড় বের হলো সেই কালো জাদুকরের সাথে দেখা করতে। দুজনেরই আগ্রহের কোনো শেষ নেই।
কেমন লাগছে তোর? দেখেছিস আমি তোকে নিয়ে যাচ্ছি, তুই হলে তো আমাকে না নিয়ে একাই দৌড় দিতি।
শুরু হয়ে গেল ভাবনা। আচ্ছা তুই এত পার্ট মারিস কেন বলতো?
আমি আর পার্ট, দুই দুনিয়ার দুই বাসিন্দা। আমার কোন কথায় মনে হলো আমি পার্ট নিচ্ছি?
যাই হোক, ঠিকানা ঠিক আছে তো?
ছোঁয়া ফাজিল হলেও ঠিকানা ভুল দেবার মানুষ না। ঠিকানা তো ঠিকই থাকার কথা, বাকিটা দেখা যাক কি হয়। আচ্ছা বলতো কি সমস্যা বলা যায়?
ও আচ্ছা, ভালো কথা মনে করেছিস, কিছু একটা বানিয়ে বলে দিলেই তো হয়। আর সে যদি সত্যি সত্যি জাদুটা তো জেনে থাকে, তাহলে জেনেই ফেলবে যে আমাদের উদ্দেশ্য আসলে কি।
হুম, তাও ঠিক বলেছিস, তবুও একটা কিছু তো বানিয়ে বলতেই হবে। আচ্ছা বলবো যে আমার সৎ ভাইকে আমি মেরে ফেলতে চাই।
হুম, আইডিয়াটা ভালো, বানিয়ে বানিয়ে এটাতে ভালো আর কি আইডিয়াই বা বলা যায়।
হুম, ঠিকানা দেখ তো, এই বাড়িটাই তো মনে হচ্ছে।
হুম, এই ঠিকানাই তো লেখা। আচ্ছা ভালো করে প্রিপারেশন নিয়ে নে, পরে আবার টালগোল পাকিয়ে ফেলিস না।
আমার আবার প্রিপারেশন? যাই হোক চল ভেতরে ঢুকি।
ঠিক আছে চল।
ঠিক মতো ঠিকানা খুঁজে পেয়ে ঢুকে পড়ল অমিত আর নিবিড়। দুজনেই বেশ এক্সাইটেড। কালো জাদুকরের বাড়ি আহামরি তেমন কোনো রহস্যময় না, বস্তির মতো একটা জায়গা থেকে একটু দূরে একতলা একটা বাড়ি। তবে একটা ব্যাপারে বাড়িটা অন্য সব বাড়ি থেকে আলাদা। বস্তির পাশে হলেও বাড়িটা অনেক নিরিবিলি। বাড়ির সামনে অল্প কিছু জায়গা নিয়ে সেখানে একটা উঠোন আছে। ঢাকা শহরে এরকম উঠোনওয়ালা বাড়ি এখন আর দেখা যায় না। উঠোনে গুটি কয়েক গাছও লাগানো। সন্ধ্যাবেলা রহস্যময় জায়গা না হলেও গাছগুলোর কারণে বাড়িতে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। অমিত আর নিবিড় দুজনেই বাড়িতে ঢুকে অবাক হল। বাড়িতে কেউ নেই, অথচ বাড়ির গেটটা খোলা ছিল। তারা দুজনেই অনেকক্ষণ এদিক সেদিক তাকিয়ে যখন সিদ্ধান্ত নিল বের হয়ে যাবে, ঠিক তখনই কেউ একজন বলে উঠল,
কে আপনারা?
আমি অমিত, কলেজে পড়ি। আসলে এই বাড়ির ঠিকানাটা একজনের কাছে থেকে পেয়েছি, তাই মূলত এখানে আসা।
কার কাছ থেকে ঠিকানা পেয়েছেন?
আসলে সেটা একটা লম্বা কাহিনী। শুনেছি এখানে এমন একজন আছেন যিনি নাকি মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করেন, তাই আমার বন্ধু নিবিড়কে নিয়ে চলে এসেছি। ও আমার বন্ধু নিবিড়।
আমার নাম নিবিড়, আমি অমিতের সাথে কলেজে পড়ি। আচ্ছা সত্যি সত্যি কি এখানে ব্যক্তিগত সমস্যার সমাধান দেওয়া হয়?
ভেতরে আসেন, তারপর কথা বলছি।
ঠিক আছে চলুন ভেতরে যাই। আয় নিবিড়, আয় আয় আমার সাথে।
বসুন, বলুন কি সমস্যা?
আসলে সমস্যার কথা যে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না।
আপনারা ছোট, তবে আপনাদের বয়সী অনেক ছেলে পেলে আসে। আমার ধারণা আপনাদের সমস্যাটা আমি ধরতে পেরেছি, তা নাম কি?
আমার নাম তো অমিত।
আরে আপনার নাম তো একবার বলেছেন, আপনার মনের মানুষের নাম কি?
বুঝলাম না।
এখানে মনের মানুষকে বস করতে হবে কিভাবে সেটা জানতেই তো এসেছেন। আমি জানি, আসলে আমি চোখ দেখেই মানুষের মনের কথা বলে দিতে পারি।
আসলে আমি,
তুই চুপ থাক অমিত। আর হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, ও আসলে মনের মানুষকে বশ করতেই এখানে এসেছে। আসলে হয়েছে কি, মেয়েটা আমাদের সাথে কলেজে পড়ে, মেয়েটার নাম হচ্ছে স্নেহা। অমিতের এখন কি করা উচিত বলুন তো?
তা আপনি লজ্জা পাচ্ছেন কেন? নিজের সমস্যা নিজে বলা ভালো।
আসলে আমি নিজের কথা বলতে একটু লজ্জা পাচ্ছি, তবে নিবিড় যা বলেছে সেটাই ঠিক। আমি এখন কি করব বলুন তো?
এরকম সমস্যার সমাধান আমি আগেও দিয়েছি, এটা তেমন কোনো সমস্যা না। আমি আপনাকে একটা তাবিজ দিব আর কিছু জিনিস শিখিয়ে দেব।
তা তাবিজ কি আমাকে পড়তে হবে নাকি আমার মনের মানুষকে পড়িয়ে দিতে হবে?
আপনি পড়লেই চলবে।
আচ্ছা, তাবিজের জন্য কি আলাদা কোনো টাকা দিতে হবে?
হ্যাঁ, এই তাবিজের জন্য আমাকে 3,000 আর আপনাকে আমি কিছু জিনিস শিখিয়ে দিব সেটার জন্য 2,000, মোট 5,000।
এত টাকা তাবিজের জন্য? 3,000?
বুঝতে পারছো না কেন, এটা তো আর সহজ জিনিস না।
আমরা আমরা আরেকদিন এসে নিয়ে যাচ্ছি। অমিত, তোর কাছে নিশ্চয়ই 5,000 টাকা নেই?
টাকা না থাকলে পরে এসে নিয়ে যেতে পারে।
ঠিক আছে, আমি বরং পরেই আসব।
ঠিক আছে, ঠিক আছে।
কালো জাদুর নামে এই লোকটা যে ভণ্ডামি করছে সেটা আর বলবার কোনো অপেক্ষায় রাখে না। অমিত আর নিবিড়ের বুঝতে একটুও ভুল হল না। রহস্যময় কিছু খুঁজতে এসে তারা এখন হেসেই কুল পাচ্ছে না। ওই লোকের বাসা থেকে বের হয়ে দুজন হাসতে লাগলো। আর হাসবে নাই বা কেন, এত আগ্রহ নিয়ে এসে যদি এরকম ভণ্ডর কবলে পড়তে হয় তাহলে এর চাইতে বেশি আর কি বা করা যাবে। তবে কপাল ভালো যে দুজনের কাছে এত টাকা ছিল না। এরকম ভণ্ড জাদুকর যে প্রথম দেখাতেই এত টাকা চেয়ে বসবে সেটা কল্পনাতেও ছিল না অমিত কিংবা নিবেদের।
তোর সাথে আসে ভুল হয়েছে, তুই যে ছ্যাঁকা খাওয়া পাবলিক এটা এরকম ভণ্ড জাদুকরও বুঝতে পারে। দেখ আর মজা নিস না, তবে ব্যাটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, চেহারা দেখেই বলে দিতে পারে আমি মনের মানুষকে বশ করতে চাই। এর চাইতে আজীব জিনিস পৃথিবীতে আর কি হতে পারে? তবে আমি যে আশা নিয়ে এসেছিলাম তা তো পুরাই পানি ভাত হয়ে গেল। লাইফে হরর কিছু না থাকলে চলে, কিছু একটা তো করা দরকার। আচ্ছা, পরীক্ষা শেষ হলে আমাদের যে একটা প্ল্যান ছিল মনে আছে?
হুম, মনে থাকবে না কেন?
তাহলে চলো ওই প্ল্যানটাই কাজে লাগাই, ওখানে এরকম ভণ্ডামি ব্যাপার স্যাপার নাই।
হুম, তাও করা যায়, কিন্তু সেটার জন্য তো আমাদের গ্রামে যেতে হবে।
তা না হয় গেলাম, এখন আর আমাদের কাজই বাকি।
হুম, তাও ঠিক। ঠিক আছে, তাহলে বাসায় চল, কি একটা ডেট ঠিক করে বের হয়ে পড়ি।
আমার কোনো সমস্যা নেই, তুই ডেট ঠিক করে জানা আর আমি ব্যাগ নিয়ে হাজির হয়ে যাব।
ওকে, ঠিক আছে।
অমিতের গ্রামের নাম বড় কিনাচক। গ্রামে একজন কাকু ছাড়া আর কেউই থাকে না, সবাই ঢাকাতে সেটল। কালে ভদ্রে কেউ কেউ গ্রামে আসলেও গ্রামে স্থায়ীভাবে থাকার ইচ্ছা কারোই নেই। অমিতের মাথায় দীর্ঘ দিন ধরে একটা প্ল্যান ঘুরছিল, সেটা বাস্তবায়ন করতেই মূলত বন্ধু নিবিড়কে নিয়ে গ্রামে আসা। যদিও সবাই জানে তারা ঘুরতে এসেছে, কিন্তু আসল ঘটনা আলাদা। তারা একটা এক্সপেরিমেন্ট করতে চায়, তবে সেটার ফলাফল আসলে কেমন হবে সেটা এখনো কেউই জানে না।
This track was downloaded from FusionBD.com.
বন্ধুরা, আমরা আজকে কুয়াশা যে কাহিনী শুনছি সে কাহিনীর যে মূল চরিত্র অমিত, কলেজ ছাত্র, দ্বিতীয় বর্ষ, তার বয়স 25, কিন্তু তার কৌতূহলের কোনো সীমা নেই, বিশেষ করে প্যারানর্মাল জিনিসের প্রতি তার আগ্রহ অসীম। এবং তার একজন বন্ধু রয়েছে নিবিড় যার নাম, তারও সেই একই রকম আগ্রহ, এবং দুজন সারাক্ষণই এগুলো নিয়ে মেতে থাকে। আমরা এক পর্যায়ে দেখলাম যে অমিতের বোন ছোঁয়া, ছোঁয়ার কাছ থেকে অমিত খোঁজ খবর নিয়ে একজন কালো জাদুকরের কথা জানতে পারত, ব্ল্যাক ম্যাজিশিয়ান, এবং তার কাছে তার বন্ধু নিবিড়কে নিয়ে যায়। এবং গিয়ে দেখা গেল যে সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান আসলে একজন ভণ্ড, তাদের কাছে প্রচুর টাকা চাইল তাবিজ এবং আরো কি কি দেবার জন্য। এবং এক পর্যায়ে আমরা যে শুনতে পেলাম যে অমিত এবং নিবিড় আলোচনা করছে যে তাদের একটা এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্টটা কি সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু অমিতের যে দেশের বাড়ি বড় কি নাচক নামে একটি জায়গায়, সেইখানে গিয়ে তারা একটা কিছু করবে, সেরকম একটা কিছু আমরা আভাস পাচ্ছি, কিন্তু আমরা এখনো জানি না সেই এক্সপেরিমেন্টটা কি এবং কি বিষয়। তারপরে পরের পর্বে, অর্থাৎ এখন যে পর্বটা শুনবো সেই পর্বে আমরা কিছুটা নিশ্চয়ই জানতে পারবো, দেখি না কি হয়। তো ঠিক আছে, চলে যাচ্ছি পরের পর্বে। বন্ধুরা, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221 শর্মিন আছে আপনার সঙ্গে কুয়াশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2।
এই নিবিড়, দেখ আমাদের গ্রামটা অস্থির না?
হুম,
তবে আমার কি ধারণা জানিস?
কি?
বাংলাদেশের সব গ্রামই একরকম, গাছপালা পুকুর এগুলো দিয়ে ভরা।
এটাই তোর ভুল ধারণা।
আচ্ছা ভালো কথা, আমরা রাতে বের হতে পারবো তো?
বের হতে পারবো তো মানে? আমরা তো সারা রাত বাইরেই থাকবো।
সেটা না হয় বুঝলাম, কিন্তু বের হলে তো তোর কাকু কিছু বলবে না?
কাকু একলা মানুষ, দেখলি তো, উনি আর কি বলবে? আর আমরা কি ওনাকে বলে বের হব নাকি?
চুপ করে বের হয়ে যাব, উনি টেরও পাবেন না। তাহলে তো ভালোই। তবে আগে থেকে কাকুকে কিছু বলিস না, কিছু বলা একদমই ঠিক হবে না, পরে দেখা যাবে বের হতে গেলাম প্রবলেম করবে।
তুই আমার কাকু সম্পর্কে কিছুই জানিস না নিবি? আমার কাকু একবার ঘুমালে আশেপাশে বোমা ফাটালেও তার ঘুম ভাঙবে না।
তাহলে তো ভালোই হলো।
অমিতের কাকু গৌতম রায় বয়সের তুলনায় একটু বেশিই যেন বুড়িয়ে গেছেন তিনি। সবাই ঢাকায় সেটেল হবার সময় ওনাকে অনেকবার অনুরোধ করা হয় ঢাকাতে থাকবার জন্য, কিন্তু তিনি খুব একরোখা মানুষ, গ্রাম ছেড়ে কোথাও যাবেন না, তাই এখনো গ্রামেই পড়ে আছেন। নিজে বিয়েও করেননি, তবে বিয়ে না করবার কারণ কি ছিল তা কখনো কাউকে বলেননি। হঠাৎ করে অমিত আর অমিতের বন্ধু নিবিড়কে দেখে বেশ খুশি হলেন তিনি। গৌতম রায় একা মানুষ, ঘরে তেমন কেউ থাকে না, তাই ঢাকা থেকে কেউ আসলে মন এমনিতেই আনন্দে ভরে যায়। যদিও একা একা খাতির যত্ন কিছুই করা যায় না, তার পরেও উনি চেষ্টা করেন যেই আসুক না কেন একটু হলেও যাতে ভালো কিছু আপ্যায়ন করতে পারেন।
এতদিন পর এলি, কি খাবি বল?
কাকু তোমার সমস্যা কি বলতো? এতদিন পর পর আসি, কোথায় গল্প টল্প করবে, আর তুমি কিনা শুধু জিজ্ঞেস করো কি খাবি। আরে খাবার দাবার কি সবকিছু নাকি?
আরে বাবা, ঢাকায় কি খাস না খাস তা তো দেখতে পাই না, এর জন্যই বলি রে গাধা।
খাবার নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না, আমার বন্ধুকে দেখো, ওর নাম নিবিড়, ওর খুব ইচ্ছে ভূত প্রেত দেখবে। ঢাকায় তো ভূত প্রেত নেই, ঢাকা মানেই ভণ্ড দিয়ে ভরা, তাই ভাবলাম গ্রামে চলে আসি। তাছাড়া তুমি না অনেক আগে আমাকে একটা গল্প বলেছিলে, মনে আছে সেটা?
কিসের গল্প?
আরে কাকু ভুলে গেছো? ওই যে শ্মশানের সামনে দিয়ে তুমি আসছিলে, এমন সময় এক মেয়ে তোমাকে ডাক দিল, তারপর তুমি ভয় পেয়ে গেলে।
আচ্ছা আচ্ছা, ওই কাহিনী? তা তো অনেক বছর আগে। যাই হোক, এইসব গল্প এখন বলতে নেই, আজ তো আর চলে যাচ্ছিস না, রাতে বলবো নে। তা বাবা, তুমিও কি অমিতের সাথে এক কলেজে আছো?
জি কাকু, অমিত আর আমি স্কুল ফ্রেন্ড, সে স্কুল লাইফ থেকেই একসাথে।
যাক ভালো, বেশ ভালো।
আচ্ছা কাকু, আপনার কি মনে হয় সত্যি সত্যি ভূত প্রেত আছে?
আমার বলাতে কি বা আসে যায় বাবা, তোমরা বিজ্ঞানের যুগের মানুষ, তোমরা কি আর এইসব বিশ্বাস করবে?
কাকু বিশ্বাস অবিশ্বাসের কথা না, তবে আমার খুব আগ্রহ এই বিষয় নিয়ে।
ভূত প্রেত নিয়ে আগ্রহ থাকা ঠিক না বাবা।
কাকু, ওই তোমার ওই শ্মশানের কাহিনীটা কিন্তু আজকে আবার বলবে, নিবিড়কে শোনানোর দরকার।
আচ্ছা আচ্ছা, তা না হয় বলা যাবে। এখন চল চাচা ভাতিজা মিলে বাজার করে আসি। একার সংসার, একটা কাজের মেয়ে এসে রান্না করে দিয়ে চলে যায়, সেটাই আবার রাতে গরম করে খাই। যাই হোক, তোদের কষ্ট না হলেই হলো।
আরে ধুর কাকু, এত ফর্মালিটি যে কেন করো বুঝি না, আমাদের যা দিবে আমরা তাই খাবো।
চল তাহলে দেখে আসি আজ বাজারে কি কি আছে।
গল্প পাগল দুই ছেলে অমিত আর নিবিড়। না শুধু গল্প না, দুজনেই ভূতের গল্পের পাগল। ভূত নিয়ে, আত্মা নিয়ে ওদের আগ্রহ যেন কোনো সীমাই মানতে চায় না। অবশ্য এই বয়সে আগ্রহ থাকাটাও খুব স্বাভাবিক, তবে তারা নিজেরা নিজেরা একটা প্ল্যান করে এসেছে। সে প্ল্যানটা আসলে কিভাবে বাস্তবায়ন করবে সেটা তারা নিজেরাই বুঝতে পারছে না। তবে প্ল্যান যেটা হয়েছে, অমিত এবং নিবিড় দুজনেরই চিন্তা এখন গ্রামে কোনো ভূত পেতে দেখা পাওয়া যায় কিনা সেটা দেখা। কিন্তু তারা কেউ এই গ্রামের পথঘাট চেনে না, সুতরাং এখানে সেরকম জিনিস খোঁজা থেকে কাকুর থেকে কয়েকটা হরর স্টোরি শোনাই বুদ্ধিমানের কাজ।
কিছুই ভাল লাগছে না লাইফে, অ্যাডভেঞ্চার বলতে কিছুই পেলাম না।
পাবি কোথা থেকে? এরকম ঢিলা মগজ নিয়ে ঘোরাফেরা করলে তো পাওয়ার কথাও না। আচ্ছা ভালো কথা, তোর কাকুর সাথে কোন শ্মশানে ঘটনা ঘটেছিল?
আরে আমাদের গ্রামে শ্মশান তো একটাই, তাও আবার এখানকার বাড়িঘর থেকে অনেকখানি দূরে।
চল আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেলি, শ্মশান নিয়ে কিছু করি। শ্মশান নিয়ে তো গল্প টল্প কম পড়লাম না।
প্ল্যান নিয়ে পরে ভাবব, এখন যেটা ভাবছি সেটা শোন, গ্রামে যেহেতু এসেছি একটা কাহিনী তো অবশ্যই করতে হবে, ভৌতিক স্মৃতি ধরে রাখতে হবে তোর, বুঝিস না?
হ্যাঁ, কি ভৌতিক স্মৃতি রাখতে চাচ্ছিস শুনি। সেটা আজ না, কাল বলবো। আজ বরং কাকুর সাথে রাতে গল্প বলে কাটাই।
ঠিক আছে তাহলে।
রাতের বেলা অমিতের কাকু গৌতম রায় আয়োজন করে গল্প বলতে শুরু করলেন। গৌতম রায়ের পুরো জীবনটা এই গ্রামেই কেটেছে, তাই এই গ্রাম নিয়ে তার গল্পেরও কোনো শেষ নেই। সাধারণ গল্প যেমন আছে, ঠিক তেমনি অতি প্রাকৃত গল্পও আছে। শ্মশান নিয়ে যেমন তার ভৌতিক অভিজ্ঞতা আছে, আবার চোখের সামনে মানুষকে মেরে ফেলতেও দেখেছেন তিনি। সব গল্প সবার সামনে করতে হয় না তা গৌতম রায় ভালোভাবেই জানেন, তাই ভাতিজা অমিত ও তার বন্ধুকে খুনের গল্প না বলে ভূতের গল্প বলবেন বলেই সিদ্ধান্ত নিলেন। গল্পটা ঠিক ভূতের না, তার জীবনেরই গল্প।
তাহলে কাকু তুমি শুরু করছো?
আহা, শুরু তো করেছিলই, তুই আবার মাঝে কথা বলিস কেন অমিত?
আচ্ছা, আমি আর কিছু বলবো না। কাকু তুমি বলো, রাতে আসছিলে, তারপর?
রাত করে বাসায় ফিরতেছিলাম, গ্রাম দেশ বুঝিস তো, এখন তো তবু 8-9 পর্যন্ত মানুষ হাঁটাচলা করে, তখন তাও করত না। তো আসার পথে পুরো রাস্তাই ফাঁকা, একা একা হাঁটছি, মনে হচ্ছে রাস্তা আরো বড় হয়ে যাচ্ছে। আমার একটা বাজে অভ্যাস আছে, রাস্তায় পরিচিত কাউকে দেখলেই দাঁড়িয়ে তার সাথে কথাবার্তা বলি। রাতে তো পরিচিত তেমন কেউ থাকে না। তা যেটা হলো,
এই যে একটু এদিকে আসবেন।
কেডা কেডা এদিকে,
দেখতে পাচ্ছেন না? আর একটু সামনে হাইডে আসেন, দেখবার পারবেন।
এত রাতে কেডা এদিকে,
চিৎকার করতেছেন কেন? এদিকে একটা বিপদ ঘটছে, আপনি আপনি আমার একটু উপকার করেন, আমি এই গ্রামের বউ।
হ্যাঁ, আপনি এদিকে কেমনে, এত রাইতে বাড়ির বউ বাড়ি যান।
যাক, আসছেন আপনি, আমার একটা উপকার করবার পারবেন?
রাতের বেলা কি উপকার করব?
ওই যে দূরে শ্মশান দেখতাছেন, ওইখানে আমার মা বইসে আছে, তার পা মস্কে গেছে, একসাথে বাড়ি যাচ্ছিলাম, তার এখন ধৈরা ধৈরা বাড়ি নিবার লাগবে, আমার একটু সাহায্য করেন।
আপনার মানে শ্মশানে বসে রাখছেন কেন?
আপনি আসেন তাইলেই বুঝবার পারবেন, এত আস্তে আস্তে হাঁটতেছেন কেন, পাশালায় হাঁটেন।
ওই যে শ্মশান দেখা যেতেছে, কই? আপনার মা আর তো দেখি না।
চোখ নাই লগে দেখেন না, কি সুন্দর কইরা শুয়া আছে।
রাম রাম রাম, আপনার মা দেখি মারা গেছে।
মারা না গেলে শ্মশানে নিলাম কেন, মানুষ মরলেই তো শ্মশানে আসে নাকি?
আচ্ছা জো, আপনি হাসতেছেন কেন, আপনি করে হাসতেছেন কেন?
হাসতেছি কেন বুঝিসনি? বুঝবি, সব বুঝবি, সব বুঝবি।
রাম 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 রাম, ভগবান আমার বাঁচাও।
গল্প এইটুকু পর্যন্ত বলেই থেমে গেলেন গৌতম রায়। উনি এই গল্পটা পুরোটা কখনোই কাউকে বলেন না, কেন বলেন না সেটাও এত রহস্য। তবে এইটুকুতে এসে থেমে যাবার পর তার উপর বেশ অভিমান করল অমিত আর নিবিড়। এত আগ্রহ নিয়ে পুরো গল্প শুনবার সময় হঠাৎ করে এমন করে কেউ চুপ করে যায়, পুরো ব্যাপারটা আসলেই খুব বিরক্তিকর। কাকুর দিকে অনেকটা অভিমানের চোখেই তাকালো অমিত।
তোমার সমস্যা কি বলতো কাকু, এরকম মাঝপথে এসে থেমে গেলে কেন?
আমার গল্প এটুকুই,
আগের বারও তুমি ঠিক এই কাজটাই করেছিলে, সমস্যা কি তোমার, পুরো গল্প কেন বলো না? তাছাড়া এটা তো আর গল্প না, এটা সত্যি কাহিনী, তো পুরোটা বলতে তোমার সমস্যাটা কোথায়?
সমস্যা কোথায় সেটা বুঝবি না রে বাবা।
অমিত ঠিকই বলেছে কাকু, আপনার জীবনে ঘটে যায় একটা ঘটনা, তারপর আপনি অর্ধেক বললেন, এটা কেমন কথা? আমরা বেশ মজা পাচ্ছিলাম, মজা পাই বা না পাই ওই মেয়েটি হাসতে শুরু করলো, তারপর আপনি কি করলেন, কিংবা ওই মেয়েটির মায়ের লাশই বা কি হলো?
আসলে বাকি কাহিনী আমি ইচ্ছা করেই কাউকে বলি না, তোমাদেরও বলবো না। এখানে আমার ছোট একটা ঘটনা আছে, এটা বরং সবার না জানাই থাকুক, সবকিছুই কি জানতে হয় বলো?
এটা আমি একদম মানতে পারলাম না কাকু, তুমি আমাদের গল্পের নদীর মাঝখানে এনে ছেড়ে দিলে।
তবে আমাদের শ্মশানের রাস্তাটা খারাপ, বেশ খারাপ। ওই রাস্তায় কত লোক যে কত কিছু দেখলো রাতে, তার কোনো হিসাব নেই। আমার বন্ধু চন্দনকে তো শ্মশানের সামনে মেরেই ফেললো, লাশের অবস্থাও ভয়ঙ্কর ছিল। যাই হোক, থাকুক সেই সব কথা, তোদের জন্য পাশের ঘরে বিছানা দেয়া আছে, ঘুমায় পর, সকাল সকাল উঠিস, তোদেরকে ঘুরায় নিয়ে আসবো।
ঠিক আছে কাকু,
চল তাহলে। আমারও কেন জানি ঘুম পাচ্ছে, তবে গল্পটা পুরোটা শুনলে ভালো লাগতো।
গল্প যা শোনার শুনেছো বাবা, কাল ওই জায়গা দেখাবো, যাও গিয়ে ঘুমায় পড়ো, রাত অনেক হয়েছে।
পরের দিন সকালবেলা গৌতম রায় তার ভাতিজা অমিত এবং ভাতিজার বন্ধু মানে নিবিড়কে নিয়ে বের হলেন। প্রথমেই গেলেন বাজারে, এখানে নতুন মিষ্টির দোকান হয়েছে, বেশ ভালো চলে এই দোকান। মিষ্টির দোকানে নাস্তা করলেন, নাস্তা করে অমিত আর নিবিড়কে নিয়ে গেলেন শ্মশানে। কোন জায়গা থেকে ওই মেয়েটা ডাক দিয়েছিল কিংবা ঠিক কোন জায়গায় লাশটা ছিল সেটা নিজেই দেখালেন, এমনকি কোন জায়গা থেকে চন্দনের লাশ পাওয়া গিয়েছিল সেটা পর্যন্ত দেখাতে ভুল করলেন না তিনি। এই শ্মশান নিয়ে অনেকের অনেক ভয়ঙ্কর গল্প আছে, গৌতম রায়ের গল্পটাও বেশ ভয়ঙ্কর, কিন্তু তিনি তা পুরোটা কারোর সাথেই কখনো শেয়ার করেন না। কেন যেন তার পুরোটা গল্প বলতে মন সায় দেয় না, অদ্ভুত রকমের একটা দ্বিধা কাজ করে, মনে হয় উনি যা বলবেন তা সুস্থ মস্তিষ্কের কেউ বিশ্বাস করতে পারবে না।
তাহলে কাকু এই সেই জায়গা? তা আমাদের গ্রামে তো শ্মশান একটাই, তাই না কাকু?
না রে, একটা হবে কেন? আর এই শ্মশানে অনেক আগে লাশ পুরাতো, এখন তো আর এখানে কেউ লাশ নিয়ে আসে না। এই শ্মশানে কেউ আসে না সেটা তো অনেক দিনই হলো, দিনের বেলাতেই কেউ আসে না, রাতে তো প্রশ্নই আসে না।
আচ্ছা কাকু, আপনাকে ঠিক কোন জায়গা থেকে ডেকেছিল?
এই দেখো বাবা, আসো আসো, আরে আসো না, দেখাচ্ছি। ওই যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি ওদিক দিয়েই হেঁটে আসছিলাম। আর এই যে শ্মশানের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ওই মহিলার লাশ ছিল। এখন হয়তো সহজে বলে ফেলা যাচ্ছে, কিন্তু রাতের বেলার কাহিনী তো বুঝতেই পারো।
তুমি আর কিছু বলো না তো কাকু, অর্ধেক কথা তুমি মুখে বললে অর্ধেকটা পেটে রেখে দাও, তোমার কাছে কিছু শুনতে চাওয়াটাই বৃথা।
বৃথা না রে বাবা, একটু তো আপত্তি কোথাও না কোথাও আছে, নইলে তো সবই বলতাম।
ও ভালো কথা কাকু, আমরা কিন্তু আজ বিকেলে চলে যাচ্ছি।
এ কি, চলে যাবি কেন? আমি তো ভেবেছিলাম তোরা তিন চার দিন থাকবি, তোর না পরীক্ষা শেষ, তো এখন যাচ্ছিস কেন?
না কাকু, পরীক্ষা শেষ এটা যেমন সত্যি, ঠিক আমি এবার অনেক জায়গা ঘুরে বেড়াবো বলে ডিসিশন নিয়েছি, এটাও তেমন সত্যি।
আহা, তা না হয় ঘুরিস, কিন্তু এখানে দুই তিন দিন থেকে যা।
আসবো কাকু, রেজাল্ট হোক তারপর আবার আসবো।
যাবি যেহেতু, তাহলে আজকে দুপুরের মধ্যে রওনা দিয়ে দে, নয়তো ঢাকা পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে।
ঠিক আছে কাকু, তুমি এত চিন্তা করো না।
চিন্তা করতে না চাইলেও তো চিন্তা করতে হয়, তোরা তো শুধু হাতে পায়ে লম্বা হয়েছিস, মাথার দিক থেকে তো এখনো বাচ্চা।
মোটেও বাচ্চা না কাকু, তাহলে আমরা দুপুরেই রওনা করছি।
ঠিক আছে।
দুপুরবেলা খাবার শেষ করেই অমিত আর নিবিড় বিদায় নেবার জন্য প্রস্তুতি নিল। দুজনের কাছেই ভালো লাগছে গ্রামে এসে, যাবার পথেও ভালো লাগছে। ভালো লাগবার কারণ হল দুজনের মাথাতেই একটা শয়তানি বুদ্ধি কাজ করছে। যদিও শয়তানি বুদ্ধিটা এখন কাজে লাগানো হবে না, রাতের বেলা হবে, তার পরেও নতুন অ্যাডভেঞ্চারের কথা চিন্তা করেই বেশ খুশি অমিত এবং নিবিড়। এদিকে অমিতের কাকুর খুব মন খারাপ, একা মানুষ, সাথে তেমন কেউ থাকে না, ঢাকা থেকে যে কেউ আসবে সেটা নামগন্ধও নেই। তিনি ঢাকায় পাঠানোর জন্য কিছু সবজি কাটলেন, নিজেদের গাছে কিছু ফলও পারলেন। ঢাকার মানুষের খাবার নিয়ে তার চিন্তা শেষ নেই, সব নকল খাবারে ভরা, একটু না হয় গ্রামের ফল সবজি খাক, কিন্তু এগুলো নিয়ে ঘোর আপত্তি করল অমিত।
আরে আরে কাকু, কি দিচ্ছ?
টাটকা শাক সবজিগুলো নিয়ে যা, আর এই ব্যাগে কিছু ফল আছে, খেতে পারবি।
আরে ধুর কাকু, আমার হাতে এরকম বস্তা তুলে দেও না তো, আর ফল ঢাকাতেই অনেক পাওয়া যায়।
ঢাকাতে তো সব ভেজাল ফল, তুই নিয়ে যা তো।
কাকু
দেখো আমি এগুলো নিতে পারবো না।
অল্প একটু জিনিস, ঢাকায় নষ্ট খাবার তো অনেক খেলি, এগুলো নিয়ে যা, তোর মা খুশি হবে।
কাকু প্লিজ এগুলো দিও না, এগুলো নিয়ে যেতে আমার বেশ সমস্যা হবে, আবার যখন আসবো তখন দিও, আজ না প্লিজ।
আহা, আবার কবে না কবে আসবি। আচ্ছা থাক তাহলে, যাই হোক সাবধানে যেও কিন্তু।
হ্যাঁ কাকু, তুমি একদম চিন্তা করো না।
অমিত আর নিবিড় রওনা হল। অমিতের কারণে তার কাকু কোনো কিছুই দিতে পারেনি। এরকম শাকসবজির বস্তা নিয়ে ঘোরবার কোনো মানে হয়? গ্রামের মানুষের এই একটা সমস্যা। অমিত আসলেই খুব বিরক্ত হয়ে যায়। মামা কিংবা খালার বাড়িতে গেলেও সেই একই অবস্থা, ফেরার পথে এক গাদা জিনিস ধরিয়ে দেবে। এই ব্যাপারগুলো সত্যি খুব বিরক্তিকর মনে হয় অমিতের কাছে। তবে একদিক থেকে ভালো হয়েছে, কাকুকে বাসাতেই বিদায় জানিয়ে দেওয়া গেছে। অমিত তো ভেবেছিল একদম বাস স্ট্যান্ড পর্যন্ত কাকু চলে আসবেন, না এসে ভালোই করেছে। শুধু ভালো না, বেশ ভালো করেছে। অমিত একটু তাড়াতাড়ি সামনে হাঁটছিল, কিন্তু নিবিড় তাকে থামিয়ে দিল।
তাহলে আমরা কি ওই এক্সপেরিমেন্টটা করব?
অবশ্যই, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে?
তার মানে আমরা আজকে যাচ্ছি না, কিন্তু তোর কাকু তো জানে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে ফেলেছি।
হ্যাঁ, তো কি হয়েছে, এটা তো আমাদের জন্য আরো ভালো।
তাহলে রাত পর্যন্ত আমরা থাকবো কোথায়?
আরে এত থাকা থাকির চিন্তা করিস কেন, হেঁটে হেঁটে অনেক কিছু দেখা যাবে। তারপরে রাত হলে আমাদের যে জায়গায় যাবার কথা ছিল সেখানে আমরা চলে যাব।
কাহিনী শেষ।
আর টাকা তো আছেই, যতক্ষণ পর্যন্ত দোকান খোলা আছে ক্ষুধা লাগলে খাবারও কিনে খাওয়া যাবে।
হ্যাঁ, তাহলে তার কোনো কথাই নেই।
কথা নেই সেটা তো আমিও জানি, তবুও তুই শুধু হুদায় পকপক করিস।
আরে বাবা, আমি তো শুধু জানবার জন্য জিজ্ঞেস করলাম, এমন করিস কেন?
যা জানবার রাত হলেই জানিস, এখন চুপ, এটা নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছে করছে না।
আচ্ছা যা, ঠিক আছে।
রাতের বেলা অমিত আর নিবিড় দুজনেই একসাথে বসে আছে। জায়গাটা পরিচিত হবার কারণ অমিতের কাকু এই জায়গার কথাই বলেছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে দুজনের কারোর মধ্যে ভয়ের ছিটে ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছে না। জায়গাটা বেশ নির্জন, কারণ শ্মশান তো নির্জনই থাকে, আর এদিকে যে তারা বসে আছে সেটা পর্যন্ত কেউ দেখেনি, আর দেখবেই বা কি করে, এদিকে কেউ আসলে তো দেখবে। তখন রাত প্রায় 11:30। অমিত আর নিবিড় ভূত প্রেত কিংবা অতি প্রাকৃত কিছু দেখবার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কিন্তু কিছুই তাদের চোখে পড়ছে না। কিন্তু কিছুক্ষণ পর যখন রাত আরো একটু গভীর হল,
কি ব্যাপার দেখতে পাচ্ছিস নিবিড়? এদিকে তো মানুষ আসছে কেন, দূর থেকে তো মিছিল বলে হচ্ছে, তাই নাকি? কিছুই তো বুঝতে পারছি না, গ্রামবাসীরা আবার আমাদের চোর ডাকাত ভেবে মারতে আসছে না তো? আরে দূর, তোর যত আজীব চিন্তা ভাব, আমাদের চোর ডাকাত মারতে যাবে, লোকগুলো তো সব সামনে চলে এসেছে। এত রাতে শ্মশানে লাশ নিয়ে এসেছে, আমিও তো বুঝতে পারছি না, তাও দেখছি আবার জোড়া লাশ।
কে কে মারা গেছে ভাই?
কে মারা গেছে তা জেনে আপনার কাজ কি?
না মানে লাশগুলোর মুখ দেখা যাচ্ছে না তো, তাই বুঝতে পারছি না।
লাশের মুখ দেখা আপনার কাজ না, আপনারা এদিকে কি করেন?
আমরা কিছুই করি না, এমনি আসছি।
শ্মশান এমনি এমনি আসার জায়গা না।
আমাদের এখানে একটা কাজ ছিল। যাই হোক, লাশ দুটোর মুখ ঢাকা কেন?
আমার তো মনে হচ্ছে কোন একটা ঘাপলা আছে।
দাঁড়ান, সময় আসুক, লাশ দেখতে পাবেন। চিতা জ্বলুক, মাত্র তো রাত শুরু, আমরা সারা রাত ধরে লাশ জ্বালাব, অনেক কিছুই দেখবেন।
কে আপনারা? আমরা তো সকাল থেকেই গ্রামে ছিলাম। কই, আমরা তো শুনলাম না কেউ মারা গেছে, তাও আবার দুটো লাশ নিয়ে আসছেন?
সব কিছুই জানবেন, একটু অপেক্ষা করেন, সব কিছুই জানবেন।
চল এদিক থেকে চলে যাই, লোকটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না।
বোকার মতো কথা বলবি না তো, বোকার মতো কথা শুনতে একদম ভাল লাগে না।
না দোস্ত, আমি সিরিয়াস। কেন জানি মনে হচ্ছে কোনো একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে।
চুপচাপ দাঁড়িয়ে থাক, কোনো কিছুই ঘটতে যাচ্ছে না।
ফিসফিস করে কি বলেন?
আমরা কি বলি তা জেনে আপনার কাজ কি?
আমাদেরই তো কাজ, কিছু বললেও আমাদের কাজ, কিছু না বললেও আমাদের কাজ।
আপনার সামনে দুইটা লাশ রাখা আর আপনি হাসছেন?
লাশ দুইটা কার, সেটা দেখলে আপনারাও হাসবেন।
মানে কি?
চাদর সরা, লাশ দুইটা ওনাদের দেখা।
কি বলতে চাচ্ছেন?
অমিত, দেখি এদিকে আমাদের লাশ, আমাদের মতো চেহারা, কি হচ্ছে এসব? আমাদের মতো দেখতে হবু। হে অমিত, আমার কিছুই ভালো লাগছে না, আমি গেলাম। কই যাবি?
আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আশ্চর্য। আমার সামনে এত লোক কেন? কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না।
আমিও চোখে আচ্ছা দেখছি, সবকিছু কেমন যেন ঘোলা হয়ে গেছে।
এত অন্ধকার কেন? আর এই লোকগুলো আমাদের চারপাশে ঘুরছে কেন?
অদ্ভুত একটা কিছু হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না।
হাসির শব্দ পাচ্ছিস? এটা ঠিক কেমন হাসির শব্দ?
পোড়া লাশ দেখবি না, পোড়া লাশ।
আমার চোখ ঝাপসা হয়ে গেছে দোস্ত। লোকগুলো কি লাশ নিয়ে নাচছে? কি ঘটছে এসব? কি হচ্ছে?
লাশ নিয়ে খেলা হচ্ছে, লাশ নিয়ে খেলা, মরণ মরণ খেলা, মরণ মরণ খেলা।
বাঁচাও, আমাদের কেউ বাঁচাও।
কেউ বাঁচাতে আসবে না, আমাদের কেউ বাঁচায়নি। নিজেদের লাশ নিজেরা মিলে পড়া।
দোস্ত, ওই দুটো লাশ পুড়ছে, গন্ধ পাচ্ছিস? কেমন গন্ধ আসছে এটা? আমি আর কিছুই দেখতে পাচ্ছি না দোস্ত, কিছুই দেখতে পাচ্ছি না।
সব শেষ, সব শেষ।
বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্ব শুনলাম কুয়াশার। এতক্ষণ আমরা শুরু থেকে দেখছিলাম যে অমিত নামে একটি ছেলে যে কলেজে পড়ে, তার প্যারানর্মাল জিনিসপত্র ব্যাপারে ভীষণ আগ্রহ, এবং তার একজন বন্ধু আছে নিবিড়, সেও সারাক্ষণ তারা দুজন বসে এসব জিনিসের চর্চা করে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে। এক পর্যায়ে অমিত তার গ্রামের বাড়ি বেড়াতে গেল, নিবিড় এবং অমিত দুজনে। তার আগে আমরা দেখেছি একজন ভণ্ড কালো জাদুকরের খপ্পরে পড়েছিল, সেটা বলা হয়ে গেছে আগে। তারপরে যেটা বলছিলাম, গ্রামে যায়, গ্রামে তার কাকু থাকেন, অমিতের কাকু, তার কাছ থেকে একটি শ্মশান এসে, গ্রামে একটি শ্মশান আছে অনেক বড়, সে শ্মশান নিয়ে কিছু কাহিনী আছে প্রচলিত, অনেকেই ভয় পেয়েছে সে শ্মশানে দেখে, শ্মশানে গিয়ে। তো অমিতের কাকু গৌতম রায়েরও তেমন একটি অভিজ্ঞতা ছিল, কিন্তু তিনি পুরো কাহিনীটা তাদেরকে বলেনি, মাঝপথে থেমে গিয়েছিল এবং অসমাপ্ত একটি ভয়ের কাহিনী শুনিয়েছিলেন, যেটার মাঝখান থেকে কিছুই জানা যায় না। তারপরে আমরা প্রথম থেকে শুনছিলাম তারা একটা এক্সপেরিমেন্ট করবে তারা, এবং তারা গ্রামে এসে অস্থির হয়ে গেছে ভূত প্রেত দেখবার জন্য, এবং সেই শ্মশানটি তারা ঘুরেও দেখে আসে দিনের বেলায়। তো হঠাৎ করেই বিদায় নিতে চায় অমিত এবং নিবিড় তার কাকুকে বলে, এবং তারপরে আমরা দেখলাম যে শ্মশানে রাত্রেবেলা কি ঘটলো, এতক্ষণ আমরা দেখেছি আরও কিন্তু একটু বাকি আছে, এবং সেটা জানবো আমরা একটার বিরতির পর। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। এখানে সকালবেলা লাশ পড়ে থাকতে দেখে এক জেলে গ্রামের সবাইকে খবর দিয়েছে। গ্রামের ছেলে বুড়ো থেকে শুরু করে সবাই লাশ দেখার জন্য ভিড় করেছে সেই শ্মশানের সামনে। লাশগুলো এমন ভাবে পোড়া যে চেহারা পর্যন্ত দেখা যায় না। গ্রামের মানুষ লাশ দুটোকে তুলে দুটো খাটিয়াতে রেখে দিয়েছে, লাশ দুটোর সাথে দুটি কাঁধের ব্যাগ। শ্মশানের সামনে লাশ পাওয়া গেছে এই খবর গৌতম রায়ের কানে পৌঁছানোর পর তিনি নিজেও দেখতে আসলেন এবং দেখতে এসে চমকে গেলেন। লাশের সাথে যে দুটো ব্যাগ পড়ে আছে সেটা তার ভাতিজা অমিত এবং অমিতের বন্ধু নিবেড়ে।
কি এটা? তো এটা তো আমার আমার ভাতিজার ব্যাগ।
কি বলেন গৌতম দা, এটা তো এই লাশের সাথেই ছিল।
আমার ভাতিজা তো গতকাল ঢাকায় গিয়েছিল, ওরা ওরা এদিকে? না না না, এটা কিভাবে হতে পারে? ওটা কিভাবে হবে?
গৌতম দা কিছু বুঝতে পারতেছি না, কাঁদবেন না, যা হবার তা তো হয়েই গেছে।
আরে মাত্র ঢাকা থেকে এসেছিল গতকালের আগের দিন, কিভাবে হইল এটা?
দাদা আমরা সবাই কি খবর দিচ্ছি? দাদা আপনি কাঁদবেন না, দাদা আপনি একটু শক্ত হন দাদা, এদিকে লাশের অবস্থা তো খুবই খারাপ, এখনই পচা গন্ধ বের হচ্ছে, এটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে। কেউ একজন থানায় যাও, এখনই পুলিশে খবর দাও, ডাকাতেও খবর দাও, ওদের আত্মীয় স্বজন আসুক।
নিজেদের একটি ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত অ্যাডভেঞ্চারের পেছনে ছুটতে গিয়ে প্রাণ হারালো অমিত আর নিবিড়। তাদের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, লাশগুলো অর্ধেক পোড়ানো ছিল। এমনিতে এই শ্মশান নিয়ে অনেক গল্প আছে যে কারণে মানুষ ভয় পায় ওখানে যেতে, কিন্তু অমিত আর নিবিড়ের এই নির্মম মৃত্যুর পর গ্রামবাসী ওখানে দিনের বেলাতেও যাওয়া বন্ধ করে দিল। তারপর এই ঘটনার পর ওই শ্মশানকে পরিত্যক্ত ঘোষণা করা হল। তারা না নিত, অধিক কৌতূহল যদি তাদের না থাকতো হয়তো বা তারা বেঁচেও যেতে পারত। যাই হোক, আজকে মূল কাহিনী লিখেছে, কাহিনী ও নাট্যরূপ হচ্ছে দিয়েছেন বশিউর রহমান শান্ত, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি, মঞ্জু, শাড়ি, শান্ত, খালিদ, লোবান এবং মুনির। আর আমার সঙ্গে এই মুহূর্তে যে বন্ধুটি আছে তার থেকে SMS পড়া শুরু করছি। শুভ আছে আমার সঙ্গে, লিখেছে সে কুয়াশা শুনতে খুব ভালোবাসে তার SMS টি পড়তে। তারপরে জিহাদ শুধু নাম লিখে পাঠিয়েছে, শিমুল লিখেছে কিশোরগঞ্জ থেকে, হাই শামিনাপি, আজকের মূল স্টোরিটা খুবই অসম লেগেছে। অনু লিখেছে মিডফোর্ড থেকে, আপু ভালো আছো তো? অ্যান্ড গল্পটা অনেক ভালো, আমারও ভূত অনেক ইন্টারেস্টিং লাগে, অমিত আর নিবিড়ের মতো, কিন্তু আমি ওদের মতো কখনো করব না, অবশ্যই সেরকম করতে যেও না কখনো। ইশরাক লিখেছে গাজীপুর থেকে, আই লাইক কুয়াশা ভেরি মাচ অ্যান্ড আপি প্লিজ প্লিজ প্রে ফর মাই JSC রেজাল্ট, অবশ্যই অল দ্য বেস্ট, ভালো হবে। শেখ আনিস লিখেছে গুলশানের নিকেতন থেকে, আজকের গল্পটা খুব ভয় ছিল, তবে আমি ভূত বিশ্বাস করি না, তবে জিন আছে সেটা বিশ্বাস করি, এবং যারা অভিনয় করেছে সবাই খুব ভালো অভিনয় করেছে, অনেক ধন্যবাদ। তাসনিয়া তাহসিন লিখেছে চিটাগং থেকে, আপু আমরা কুয়াশা শুনছি, অনেক এনজয় করছি কুয়াশা, থ্যাংকস কুয়াশা টিম অ্যান্ড থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তানভীর লিখেছে লাকসাম থেকে, আমি কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারে
ব্যবসা শিখে কি পড়ছে আমি ঠিক বুঝতে পারলাম না কি লিখেছেন বা কি লিখেছো, আরেকবার লিখলে ভালো হয় আমি তাহলে পড়ে দিতে পারবো। আবির হাসনাত গাজীপুর লিখেছে, আপু গল্প থেকে আমরা এটাই শিখলাম যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, একদম ঠিক। শিমুল লিখেছে কিশোরগঞ্জ থেকে, আয়েশা আমিন আপু আজকের মূল স্টোরিটা ভেরি অসম লেগেছে। এটাকে লিখেছে আমি পাপিয়া পুরনো ফ্রেন্ড, গত সোমবার আমার ফার্স্ট মেসেজ পড়ার জন্য থ্যাংকস আ লট, আজকের স্টোরিটাও খুব নাইস, পছন্দ প্রচন্ড ভয় লেগেছে, সরি মানে পছন্দ পড়ছে, প্রচন্ড কে লিখেছে পছন্দ, এনিওয়েজ প্রচন্ড ভয় লেগেছে, গুড নাইট। আব্দুল্লাল যাত্রাবাড়ি থেকে লিখেছে, হ্যালো শামিন আপু তোমার, আচ্ছা অনেক ধন্যবাদ যেটা লিখেছে, আর লিখেছে খুব ভয় লাগছে কুয়াশার রক্স, থ্যাংক ইউ। দুর্লভ লিখেছে শর্ট বাট অসম স্টোরি, খুব শর্ট কি খুব শর্ট বোধ হয় না, সবসময় তো লেন্থ একরকম হয় না, গত সপ্তাহটা অনেক বড় ছিল। সিয়াম লিখেছে নারায়ণগঞ্জ থেকে, কোন এক কারণে গত দুই তিন এপিসোড কুয়াশা প্রোগ্রাম শোনা হয়নি, কিন্তু এখন থেকে আর কোনদিন কুয়াশা মিস করব না। আচ্ছা জেসমিন লিখেছে মিরপুর দুই থেকে, ন্যাশনাল বাংলা হাই স্কুল ক্লাস টেনে পড়ে সে, আপু আমি গল্প শুনতে শুনতে কল্পনার জগতে চলে গিয়েছিলাম অ্যান্ড পুরো ঘেমে গেছি। আচ্ছা মুফরা চিটাগং থেকে, আমি তোমার একজন রেগুলার লিসনার শামিন আপু, আজকের কুয়াশা ভয়ঙ্কর, প্রতি সোমবারের মতো আজও অপেক্ষা করছিলাম কখন কুয়াশা শুরু হবে। আরিয়ান আবির ঢাকা লালবাগ থেকে লিখেছে, হাই আপি কেমন আছো, আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ, আমার ভাইয়ান আপি অক্ষারা অ্যান্ড আতিক এবিসি রেডিওতে কুয়াশা শুনছে, অনেক ধন্যবাদ কুয়াশা শুনবার জন্য তোমাদেরকে। রিয়াদ লিখেছে সৌরভ, রিয়াদ সৌরভ সুরেশ্বর কলেজ থেকে, অসম লাগছে বলেছ। আচ্ছা দিশা লিখে, দিশা বনশ্রী থেকে লিখেছে, স্টোরিটা অসম্ভব ভয়ঙ্কর এবং কষ্টকর। সোহেল রানা কেরানীগঞ্জ থেকে, শামিন আপু কেমন আছো, আমি রায়হান আশিক অন্তর ইয়াসিন সবাই মিলে আমরা বাড়ির ছাদে বসে শুনছি, অনেক ভয় করছে। মনি লিখেছে কক্সবাজার থেকে, আপু কেমন আছো, আজ কুয়াশা শুনে খুবই ভয় পেয়েছি, অনেক সুন্দর কাহিনী। ইসমাইল রাঙামাটি থেকে লিখেছে, নাইস অনেক নাইস আপু, কিছুক্ষণ আগে আমি আমার ওয়াশরুমে একজন ছোট বাচ্চাকে দেখতে পাই, ওরে বাবা আমারই তো ভয় লাগছে শুনে। জুয়েল সাগর লিখেছে, তুমি যখন জোরে হাসো তখন ভূতের মতো লাগে, কাকে বলছো এটা, আমাকে হতে পারে, ভূত কি এরকম হাসে নাকি আমার মতন, তাহলে তো ভয় পাওয়ার কথা না, এরকম এরকম ভূত যদি এরকম হাসে তাহলে কখনোই সেই হাসি শুনে ভয় লাগবে না। আর বসুন্ধরা থেকে লিখেছে, আমি আজকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসলাম অ্যান্ড খুবই আনন্দে কুয়াশা শুনছি একা একা বসে পাই। ওকে অঙ্কিয়া চিং, আমি নামটা ঠিক উচ্চারণ করতে পারলাম কিনা আমি জানি না, আমি যেরকম দেখেছি সেরকমই বলবার চেষ্টা করেছি। আচ্ছা এটা লিখেছে আশিক জুবায়েদ, এক্সামের জন্য এক মাস পর শুনতে ভালোই লাগছে, হ্যালো ডিয়ার শামিন আপু তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি, আশা করি তোমার পরীক্ষা ভালো হয়েছে। অনু লিখেছে মিটফোর্ড থেকে, আপু ভালো আছো তো অ্যান্ড গল্পটা অনেক ভালো, আমারও ভূতের অনেক কি ভূত অনেক ইন্টারেস্টিং, ও এটা মধ্যে আরেকবার পাঠিয়েছিলে তুমি। বাবলু লিখেছে, শুনে কি শুনে আই লাভ শারমিন আপা, আচ্ছা থ্যাংক ইউ, বাকিটা কিন্তু বুঝতে পারিনি। ফারুক তামিম ফ্রম চিটাগং, হাই আপু শারমিন আপু, আমি তোমার নিউ ফ্রেন্ড, খুব ভয় করছে, এখন শেষ হয়ে গেছে, এখন আশা করি ভয় কেটে যাবে। সুখ পাখি লিখেছে, শামিন আপু কুয়াশাতে কি জাদু আছে, না শুনলে ঘুম আসে না, কুয়াশা ইজ বেস্ট, ওকে থ্যাংকস। জাহিদ লিখেছে গাজীপুর ইসলামপুর থেকে, খুবই ভয় লাগছে আপি, প্লিজ আমার মেসেজটা পড়ো। আমি মোহাম্মদ তাহের নারায়ণগঞ্জ থেকে, জোস লাগছে অমিত এবং নিবিড়ের স্টোরি। নাজমুল বাড্ডা থেকে, আপু গল্পটা শুনে খুবই ভয় লাগছে। সুপারস্টার সাকিব লিখেছে, হ্যালো শামিন আপু কেমন আছো, আজকের গল্প জোস সুপার, থ্যাংক ইউ, খুবই ভয় লাগছে, এনজয় করছি, কুয়াশা ইজ দ্য বেস্ট, আই লাভ কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম, থ্যাংকস এস এস শুভ সাতকানিয়া চিটাগং থেকে। হ্যালো শামিন আপু, হাউ আর ইউ, আমি
I'm your new friend. Please, SMS to Poro Kuasha is nice. My name is Ripon from Rampur. Okay. মৌসুমি শাখারি বাজার থেকে লিখেছে, হাই আপু, কেমন আছো? কুয়াশার আজকের গল্পটা শুনে খুবই ভয় লাগছে। শিফা টাঙ্গাইল থেকে, আপু, স্টোরিটা খুব ভয়ঙ্কর, তুমি কি ভয় পাও না? না, আমি ভয় পাই না, আসলে ভয় পাই না, ভয় পেলে কি থাকতাম কুয়াশার আয়োজনে। কৌশিক লিখেছে, প্রিয়াঙ্কা লিখেছে, আপশামিন আপু, আমাদের বাড়ির একটু পেছনেই একটা শ্মশান আছে আর এখন খুবই ভয় লাগছে, আই লাভ কুয়াশা। সুপারস্টার সাকিব একবার পাঠিয়েছো, একবার পড়া হয়েছে। কৌশিক প্রিয়াঙ্কারটা পড়া হয়েছে। নিবিড় লিখেছে, আপু আমিও নিবিড়, শুনে ভয় ভয় লাগছে, সাবধানে থাকো নিবিড়। আপু আমার অনেক ভয় হচ্ছে, ইফতেখার ফ্রম চিটাগং। ওকে, মফিজ শাহালম গোপালপুর থেকে, আপু আমরা ফার্স্ট শুনছি, আমাদের খুবই ভয় লাগছে, গুড নাইট। ওকে, গুড নাইট। আর অন্তুদেব বুড়িঘাট থেকে লিখেছে, আপু আমি ভয়ে ভগবানকে ডাকলাম, আপু আন না প্লিজ থামো। রকিব লিখেছে, শামিন আপু আমি খুব খুব খুবই ভয় পাচ্ছি। রংপুর বয় লিখেছে, খুবই ভয় লাগছে তো শামিন আপু, লাশ পোড়ানোর সময়টায় ওরে বাবা ভয় লাগছে। নাজমা মহেশখালী থেকে, সুইট আপনি কেমন আছো? আমি ভালো আছি নাজমা। গত কুয়াশায় আমার SMS টা পড়নি কেন? তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, শুভরাত্রি। তোমাকেও শুভরাত্রি। সাবা লিখেছে, শামিন আপু মঞ্জু ভাইয়ের ভয়েসটা খুবই সুন্দর, আচ্ছা বলে দেব। মায়া কানন রোদশ্রী, হাই শামিন আপু লিখেছে শুধু, আজ আমরা সবাই মিলে কুয়াশা শুনছি, তানভীর, আবিদ, ইফায়ত, পারভেজ, ফাতেমা, অপু, ইরাজ এবং আচ্ছা আর কেউ নেই, প্লিজ আমাদের সবাইকে হাই বলে দাও, প্লিজ প্লিজ, আমি সবাইকে থ্যাংকস জানাচ্ছি কুয়াশা শুনবার জন্য। শামিন আপু খুবই ভয়ের গল্প শোনালেন, থ্যাংকস, আমি একা শুনছি কক্সবাজার থেকে, আজিজ। ফারিয়া লিখেছে ধানমন্ডি থেকে, দারুণ লাগছে শুনতে। আচ্ছা উনি কি সেই মশিউর রহমান শান্ত যিনি সুইসাইড নোট লিখেছিলেন? রাইট, উনি তিনি। আচ্ছা দিনাজ ডেঞ্জার, সরি দিনাজ না, ডেঞ্জার নয়ন, ডেঞ্জার বানান কি, ওকে আচ্ছা কিছু হবে না। ডেঞ্জার নয়ন লিখেছে, আপু অনেক ভালো লাগছে কুয়াশা, ওকে থ্যাংক ইউ। তকিউদ্দিন লিখেছে, আমি চিটাগং আন্দার কিল্লা থাকি থেকে বলছি, আমি ও আমার ওয়াইফ একসাথে শুনছি, আজ কুয়াশার স্টোরিটা খুবই নাইস হচ্ছে শামিন আপু। ওকে, আমি আন্দার কিল্লা গিয়েছিলাম একবার। আচ্ছা শিফাত লিখেছে, ফাঁকে ফাঁকে কুয়াশা থাকে, ওকে না আর কি। এটা শারমিন আপু আমি তোমার নতুন বন্ধু জুনায়েদ। নাজমা লিখেছে, মহেশখালী থেকে, সুইট আপনি কেমন আছো? গত কুয়াশায় আমার SMS পড়নি কেন? তোমার জন্য অনেক অনেক ওটা তো পড়লাম, উফ একই জিনিস আবার। দায়ান লিখেছে, অনেক চরম আপু, অ্যাজ সুইট অ্যাজ ইউর ভয়েস, থ্যাংক ইউ দায়ান। আর এটা লিখেছে মোহাম্মদ কাসুর ইসলাম, আই লাভ শারমিন আপু অ্যান্ড আই লাভ বিপি, থ্যাংক ইউ। আর আতিকুর রহমান লিখেছে শামিম আক্তার, এটা কি একজনের নাম না দুজনের নাম? কুয়াশা খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। মবিন লিখেছে, কুয়াশা ইজ অসম অসম অসম, থ্যাংক ইউ মবিন। আর আমি সীমান্ত উত্তরা 14 নম্বর সেক্টর থেকে লিখছি, আজকে স্টোরিটা অসম, আপনি আমার পক্ষ থেকে আগাম মেরি ক্রিসমাস এর শুভেচ্ছা, মেরি ক্রিসমাস, তোমাকেও মেরি ক্রিসমাস। মাসুদ রানা লিখেছে, শামিন আপু তোমরা সবাই ভালো আছো? আচ্ছা লিটো চিটাগং থেকে, আপু আপনার কণ্ঠ খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। সপ্ত লিখেছে রামপুরা থেকে, আপু গল্পটা ভালো লাগছে। শিবাজী লিখেছে ঢাকা থেকে, আপু দুটো গল্প শুনতে চাই, ড্রাকুলার মতো গল্প শুনতে চাই, সামনের সপ্তাহে আশা করছি এরকম একটা ক্লাসিক কিছু নিয়ে হাজির হব, প্রমোতে জানতে পারো, সুতরাং কান পেতে থাকতে হবে বিসিতে সবসময়, আশা করছি এবং খুবই চমৎকার একটি আয়োজন নিয়ে আসবো, কথা দিচ্ছি। রংপুর বয় লিখেছে, শামিন আপু তুমি বিপিকে একটা মনের মানুষ বশ করার তাবিজ কিনে দিও, আমি তাবিজের দাম দিয়ে দেবো, আমি সব করিও না, আমি সব জানিও না, আই ডোন্ট বিলিভ ইন দিস তাবিজ টাবিজ বা ব্ল্যাক ম্যাজিক, ওটা আপনি যদি করতে পারেন তাহলে আপনি বিবির সঙ্গে যোগাযোগ করে নেবেন। রুদ্র সাহা লিখেছে হাতিয়া থেকে, শামিন আপু আপনার কোনো সমস্যা থাকলে জানাবেন, এই যে আরেকজন আসলো। আমি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সমাধান করব। ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কোনো প্রয়োজন নেই, আমি বিশ্বাসিত করি না জিনিস, আর আমার কোনো সমস্যাও নেই সমাধান করবার মতো, সেরকম বিরাট সমস্যা হয়নি আমার এখনো। আর আইরিন লিখেছে চিটাগং থেকে, আপু কেমন আছো, আজকের কাহিনীটা ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আইরিন। সোহেল রানা কেরানীগঞ্জ থেকে, শামিন আপু কেমন আছো, আমি রায়হান আশিক অন্তর ইয়াসিন সবাই মিলে বাড়ির ছাদে বসে শুনছে, ফ্যান্টাস্টিক। আদর ঢাকা থেকে, আমার রেহান ভাইয়াকে হ্যাপি বার্থডে। কোন রেহান ভাইয়া এটা? তুহিন লিখেছে জয়দেবপুর থেকে, সেতুর গল্প, শারমিন আপু আপনার উপস্থাপনা আর কুয়াশা টিমের অভিনয় সবকিছু মিলে কুয়াশা খুব ভালো লাগে। মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড কুয়াশা টিম। থ্যাংক ইউ সো মাচ তুহিন, অ্যান্ড সো সুইট অফ ইউ এত সুন্দর করে লিখবার জন্য। আসলে এটা একদম আমাদের সবার একটা টিম ওয়ার্ক। আমি এটা সঞ্চালক, আমি এটা ন্যারেটর, আবার সেতু গল্প পড়ে শোনাচ্ছে প্রথম ভাগে, এবং কুয়াশা কুয়াশা পুরো টিম, সাউন্ড এডিটর খালিদ, যারা নিয়মিত স্ক্রিপ্ট লেখেন, সবার নামগুলো বলতে চাই। শেগুফতা আবিদ শাড়ি প্রথমে দিকে ছিল, সাকি, তারপরে রুম্পা শাড়ি আছেন, এখন শান্ত, এবং আরো একজন নতুন যোগ দিয়েছেন গত সপ্তাহে যেটা শুনেছেন, মেঘনা। খুবই চমৎকার টিম, এবং এই সাউন্ডের কাজ সবকিছু মিলিয়ে আমি আমি খুবই কৃতজ্ঞ আমার টিমের প্রতি। আচ্ছা, আনুষা বলছি, শামিন আপু হ্যালো, কেমন আছো, তোমার ভয়েসটা অনেক সুইট, কুয়াশা শুনছি ভয় লাগছে, আমি একজন নিয়মিত শ্রোতা এবিসির, ভালো থেকে, তুমিও ভালো থেকো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। লিমন লিখেছে, আজকে প্রথম লিখেছে নিউতন বধু, স্বাগত তোমাকে এবিসি রেডিওতে। হ্যালো শামিন আপু, হাউ আর ইউ, আই এম ইউর নিউ ফ্রেন্ড, প্লিজ SMS-টা পড়ো, কুয়াশা স্টোরি ইজ ভেরি নাইস, মাই নেম ইজ রিপন, রংপুর থেকে, যখন তোমরা তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, ওকে, মনে থাকবে আমার এই কথাটা। শামিন আপু কেমন আছো, আমি জান্নাত উত্তরা থেকে বলছি, আমি ক্লাস 7 এ পড়ি, আজকের কাহিনীটা জোস হচ্ছে, আমি সবসময় একা শুনি তাই একটু ভয় লাগে। আয়ানা, আমি কিছুই বুঝতে পারছি, হোয়াট এভার, উত্তরা থেকে তো শুনলে বুঝতে পারবে। হাই আপু কেমন আছো, তোমার ভয়েস অনেক সুইট, কুয়াশা আমার ফেভারিট শো, দুটো স্টোরি ফাটাফাটি হয়েছে, আমি সবসময় SMS করি বাট তুমি পড়ো না, আমি সত্যি আজকে পেয়েছি, আয়ানা না ইয়ানা কি নাম সেটাই বুঝতে পারছি না। জানি আপু কেমন আছো, আমি রেগুলার কুয়াশা শুনি, কোন মানডেতে আমি রাতে বাথরুমে যেতে পারি না, হোয়াট এভার, স্টোরিটা অসম হয়েছে, কি করা যাবে আর। সুমন লিখেছে চিটং কালুঘাট থেকে, হাই শামিন আপু কেমন আছেন, কুয়াশা শুনতে আমার খুব ভালো লাগে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। ফিমা লিখেছে উত্তরা থেকে, হাই শামিন আপু হাউ আর ইউ, একা একা শুনছি তাই ভয় লাগছে, তুমি অনেক সুইট, আমি তোমার সব শো শুনি, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। আঞ্জুম লিখেছে যাত্রাবাড়ি থেকে, শামিন আপু আমি তোমাদের শুনছি, আমার অনেক ভালো লাগছে আজকে, প্লিজ আপু আমার ফ্রেন্ডকে হাই বলে দাও, তোমার ফ্রেন্ডের তো নাম দাওনি, নাম পাঠাওনি। আপু আমি ফয়সাল তালুকদার ফ্রম চিটাগং, এই ফার্স্ট কুয়াশা শুনছি, খুবই নাইস লাগছে। মুনিরা লিখেছে উত্তরা থেকে, হ্যালো সুইট আপি হাউ আর ইউ, আই এম ইউ আর মাই ফেভারিট আরজে, কাহিনীটা অনেক ভালো ছিল, একা কম্বলের ভেতর শুয়ে শুনছি একটু ভয় লাগছে, থ্যাংক ইউ সো মাচ মুনিরা, আমি ভালো আছি, আর এত সুন্দর করে লিখবার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর হৃদয় লিখেছে, হৃদয় সুমন চিটাগং থেকে, হ্যালো আপু কেমন আছো, আমি আমার মামাতো ভাই রাহাত রিয়াদকে নিয়ে কুয়াশা শুনছি। সুমন চিটাগং কালুঘাট থেকে কেমন আছেন, কুয়াশা শুনতে আমার খুব ভালো লাগে, ওকে। বরবালি চাকমা রাঙামাটি থেকে, শামিন দিদি কি জান আগস মানে কেমন আছেন, গম আগস, হ্যাঁ গম আগস, গম আগস বলবো কি বলবো, গম আসি বলি, ওকে, আমি নিয়মিত কুয়াশা শুনছি বাট SMS করি না, এটা আমার ফার্স্ট SMS, আজকে থেকে SMS করব, থ্যাংক ইউ গমতেজ, গমতেজ মানে কি, আমি মানেগুলি জানতে চাই। আচ্ছা, আর এস জিৎ লিখেছে, হাই আমি তোমাদের নতুন বন্ধু, শামিন আপু কেমন আছো, আমি ভালো আছি, এবং নতুন বন্ধু তোমাকে স্বাগত এবিসি রেডিওতে, শোনো বলি তোমায় না বলা কথা, এটা বোধহয় বেশ লম্বা কবিতা, নামও পাঠাইনি তাই আর পড়লাম না।
ননীন শ্যামলী, হাই ননীন না নরীন, আটটা কে লিখে ফেলেছে আমি জানি না, লিখেছে হাই শামিনাপু, কুয়াশা মেক্স এভরি মানডে অফ মাই লাইফ এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং, লাভ ইউ অ্যান্ড কুয়াশা ফর মেকিং মি হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আর নীলা লিখেছে স্বামীবাগ থেকে, আপু আমায় বলো যে এসে এক্সামের রেজাল্ট কবে দেবে, আমি বলতে পারি না এটা, আমি বলতে পারছি না, রিয়েলি সরি। রাজু আহমেদ লিখেছে নোয়াখালী থেকে, দিস ইজ অসম স্টোরি, এর ভেতরে ব্ল্যাক ম্যাজিক এর গন্ধ আছে, আই নো, অ্যান্ড ইউর ভয়েস ইজ অসম, সো 143 মানে কি, সময় নিয়ে চিন্তা করবো আর রেসপন্স করতে হবে। রাজু আহমেদ নোয়াখালী থেকে, অসম স্টোরি, ও এটা একই জিনিস আমরা বলছি কেন। নাজমুল লিখেছে বিজ্ঞান কলেজ নসিনী থেকে, বহুদিন পর কুয়াশা শুনছি, খুবই ভালো লাগছে। লিমন লিখেছে নতুন বন্ধু, কুয়াশা শুনে খুব ভয় করছে সাব্বিরের। শিপন লিখেছে বেলাবো থেকে, আপু অনেকদিন পর তোমাকে শুনছি শামিনাপা, আমি সবুজ মিরপুর 10 থেকে, মিরপুর 1 না 10, 1 এর পরে ও লিখেছে না 0 লিখেছে বোঝা যাচ্ছে না, তোমার কুয়াশা সবসময় শুনি কিন্তু আমার SMS তুমি পড়ো না আপু, অনেক ভালো থাকো, তুমি অনেক ভালো থাকো। নিপু লিখেছে শনি রাখা থেকে, শামিন আপু আমি এবং আমার ছোট ভাই শিপু কম্বলের নিচে শুয়ে কুয়াশা শুনছি, প্লিজ আমার ছোট ভাইকে হ্যালো বলে দাও, ওকে, হ্যালো শিপু। আর সপ্ত লিখেছে রামপুরা থেকে, এইমাত্র একটা ভূত দেখলাম, সে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, খুব ভালো তো, সেটা কি তোমার ঘরে। আরিফুল ইসলাম লিখেছে, আরিফুল ইসলাম তামিম লিখেছে উত্তরা আজমপুর থেকে, আপু তোমার বন্ধুদের, আমার বন্ধুদেরকে হাই বলে দাও, তোমার বন্ধুদের তো নামই লিখে পাঠাওনি। আফজাল খান মতিঝিল থেকে, হ্যালো আপু, কুয়াশা এত আরো একটু আগে দেয়া যায় না তাহলে ঘুমের ক্ষতি হয় না, কি করা যাবে আমাদের সময়টাই তো এটা। আপু কেমন আছো, আমি শাওন, জুই এন্ড দিহান একসাথে কুয়াশা শুনছি, আর আপু 29 তারিখ আমাদের JDCS এক্সামের, JSC নাকি JDCS এটা কোনটা দেবে, প্লিজ আমাদের জন্য প্রে করো, অবশ্যই করব। আর জিসান লিখেছে সিদ্ধেশ্বরী ঢাকা থেকে, আপু আমি আমার বোন ও আমার কাজিন মিলে কুয়াশা শুনছি, খুবই ভয় লাগছে। আর শাওন লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আই লাভ ইউ, থ্যাংকস শামিনাপা, আমাকে ভালোবাসার জন্য, ইউ আর সুইট এন্ড গ্রেট, ওকে। পারভেজ হোসেন ঢাকা থেকে, সরি আপু ভুল হয়ে গেছে, আর আমি শাপলাকে অনেক ভালোবাসি কিন্তু সে বুঝতে চায় না, বুঝে না, আচ্ছা ওকে, এটাকে, আচ্ছা এই মুহূর্তে কে আছে আমি দেখব, লাস্ট SMS কে পাঠিয়েছে। কৃষ্ণা গাজীপুর থেকে, কাকুর কাহিনীটা পুরোপুরি শুনতে ইচ্ছে হচ্ছে আসলে, কিন্তু কৃষ্ণ আমার মনে হচ্ছে আছে এটা যদি পুরোপুরি জানতাম আসলে কি হয়েছিল সেই জায়গাতে যেন কেমন একটা কৌতূহল রয়ে গেছে, একদম সঠিক। পাপ্পু কৌশিক লিখেছে গাজীপুর থেকে, শামিন আপু আজ ফেসবুকে তোমার আর বিপির ছবি দেখলাম, ভেরি ভেরি সুইট, অনেক সুইট, থ্যাংক ইউ পাপ্পু। আর সীমা লিখেছে ও 143 মানে আই লাভ ইউ, আচ্ছা আমি একটু বোকা তো তাই বুঝতে পারিনি। আর এটাকে শাহানার প্রতীক আহ্বান খান নিলয়, আহ্বান খান নিলয়, হাই শারমিন আপু প্লিজ আমার SMS টা পড়বেন, আজ কুয়াশা শুনে খুব 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 ভয় লেগেছে, অসম, আই লাভ কুয়াশা। তো ঠিক আছে, কুয়াশা শুনে আমারও খুব ভয় লেগেছে এবং সত্যি আজকে হয়তো অনেকই ঘুম আসবে না, অনেকেরই ঘুম আসবে না ভয়, আমার কি হবে জানি না, তবে ঠিক আছে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা জানি এবং কালকে তারা রামপম শোনার আমন্ত্রণ জানি, আজকের মতন বিদায় নিই, টাটা, বাই বাই, গুড নাইট। This track was downloaded from FusionBD.com.